ABC FM 89.2.
We play the coolest music.
Kuasha, Kuasha.
ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছি শারমিন। আর প্রতিবারের মতন এবারও দুটো গল্প রয়েছে। প্রথম গল্প যেটা আপনারা এখন শুনবেন তার নাম হচ্ছে চশমা, লেখক দেবল দেব বর্মা। আবার বলছি, নাম চশমা এবং লেখক দেবল দেব বর্মা এবং পড়ে শোনাবে সেতু। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপর একটা ছোট্ট ব্রেক নেব, ব্রেক নিয়ে সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন।
রাঁচি স্টেশনে নেমে ধাক্কা ধাক্কিতে চশমাটা চোখ থেকে ছিটকে পড়ল। শক্ত বুর্জিত পায়ে সন্ডা গোছের একটা লোক নির্মম ভাবে সেটা মারিয়ে যেতেই কাঁচ দুটো ভেঙে চুরমার। অবস্থা দেখে সুধাকরের চোখ ফেটে জল এলো। এক পাশে চুপ করে দাঁড়িয়ে সুধাকর কি করবে তাই ভাবছিল। চশমা না থাকলে তার অন্ধ নাচারের দশা। ধীরে ধীরে হয়তো হাঁটাচলা করতে পারবে, কিন্তু পড়াশোনা কিভাবে করবে? ঠিক সেই মুহূর্তে শ্রীনিবাস কাছে এসে দাঁড়াল। তাকে অমনি নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে ঈষৎ হেসে শুধল, কি ব্যাপার তোমার? সাত টুকরো চশমাটা তুলে দেখাতেই শ্রীনিবাসের মুখের অবস্থা রীতিমতো করুণ হয়ে উঠল। সখেদে বলল,
এই যা, তাহলে এখন কি হবে?
শ্রীনিবাস স্টেশনে হাজির সুধাকরকে রিসিভ করতে। আগামীকাল থেকে অনার্স পরীক্ষা শুরু। প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সটার্নাল এক্সামিনার হিসেবে সুধাকর এখানে এসেছে। বড়জোর দিন সব থাকবে, সে ব্যবস্থা শ্রীনিবাস নিশ্চয় সব করে রেখেছে। এখন এই চশমা ভাঙতেই যত বিপত্তি। ভাঙা চশমাটা একবার পরীক্ষা করেই শ্রীনিবাস বলল,
শহীদ চকে চশমার বড় দোকান আছে, দু একদিনের মধ্যেই বানিয়ে দিতে পারবে, অসুবিধা নেই।
কিন্তু আশ্বাসটা সুধাকরের ঠিক মনোপুত হল না। সে বলল, আপাতত কিসে কাজ চলবে ভাই, চশমা না থাকলেই তো কানা। তাহলে আগামীকাল পরীক্ষা নেব কেমন করে আমি? কথাটা ঠিক, কাজ চলার মতো কিছু একটা বিকল্প ব্যবস্থা এখনই করতে হবে। স্টেশন থেকে বেরিয়ে শ্রীনিবাস তাকে একটা অটো টেনে তুলল, ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল,
চলুন যাবার পথে শহীদ চকে নেমে চশমার একটা ব্যবস্থা করে যাই।
সুধাকর বলল, ব্যবস্থা মানে একটা পুরনো চশমা চাই চাই, আপাতত যাতে দু চার দিন কাজ চলে, তার মধ্যে ওরা ভাঙা চশমার কাজ বসিয়ে দিক তাহলেই হবে। শহীদ চকে ফিরাইয়া লালের মস্ত ডিপার্টমেন্টাল স্টোর, তার উল্টো দিকে চশমার দোকান। ঘড়িতে 8টা বাজে, দোকানটা সবে মাত্র খুলেছে। সুধাকর এক পাশে দাঁড়িয়ে ইতস্তত চোখ বুলিয়ে নিচ্ছে। সুটকেস হাতে খদ্দেরকে ঢুকতে দেখেই দোকানের মালিক একটু অবাক হয়ে তাকালো। শ্রীনিবাসকে লক্ষ্য করে বলল,
কি ব্যাপার, সাত সকালে চশমার দোকানে আসতে হলো?
মালিক বোধহয় শ্রীনিবাসকে চেনে, অন্তত তার কথা বলার ভঙ্গি দেখে তাই মনে হচ্ছে। ভাঙা চশমাটা পকেট থেকে বের করে সুধাকর বলল, প্ল্যাটফর্মে পড়ে গিয়ে হঠাৎ ভেঙে গেল, অথচ কাল সকাল 10টা থেকে পরীক্ষা শুরু, আমার আবার চশমা না হলে চোখ দুটো অন্ধ, একটা অক্ষরও পড়তে পারি না। দোকানের মালিক চিন্তিত মুখে বলল,
তিন চার দিনের আগে তো আপনাকে চশমা বানিয়ে দিতে পারবো না, ক্রিপ্টো ক্লাস হলে আবার কলকাতা থেকে আনাতে হবে, সে না হয় হলো, কিন্তু দু চার ঘন্টার মধ্যে তো চশমা তৈরি হবে না।
শ্রীনিবাস জিজ্ঞেস করলো,
তা আপনার দোকানে তৈরি চশমা নেই? মানে স্যার চোখের পাওয়ারের সঙ্গে যদি সেটা মেলে তাহলে অন্তত পরীক্ষাটা নিতে অসুবিধা হয় না।
দোকানি ব্যাপারটা বুঝল, তৈরি চশমা নিশ্চয়ই আছে, কিন্তু মুশকিল হলো পার্টি যদি হঠাৎ ডেলিভারি নিতে আসে। কিছুক্ষণ পর দোকানি বলল,
আচ্ছা পুরনো চশমা হলে চলবে, ফ্রেম ট্রেম কিন্তু বাজে, মানে ওল্ড স্টাইলের।
সুধাকর ঈষৎ ঝাঁঝের সঙ্গে বলল, আরে মশাই, ফ্রেম নিয়ে আমি কি ধুয়ে পানি খাবো নাকি? আমার হলো কাজ চলা নিয়ে কথা। পুরনো চশমা চোখে দিয়ে পরীক্ষা শুরু করলো সুধাকর, কিন্তু কোনোটাই যে তার চোখের পাওয়ারের সঙ্গে মিলছে না। খবরের কাগজটা সামনে ধরে নানাভাবে চেষ্টা করল, হেডলাইন কিংবা বড় অক্ষর যদি বা পড়া যায়, সাধারণ টাইপে ছাপা একটি বর্ণও আর দৃষ্টিতে বোধগম্য হল না। হঠাৎ পুরনো চশমার বাক্সে একটা চাঁদের ফ্রেমের চশমা তার নজরে পড়ল। হাত বাড়িয়ে সুধাকর সেটা টেনে নিতেই দোকানি বলল,
এটা নিচ্ছেন?
আরে দেখি কাজ চলে কিনা। আশ্চর্য, চশমাটা চোখে দিতেই সুধাকরের দৃষ্টিতে কাগজের প্রতিটি অক্ষর স্পষ্ট হয়ে উঠল। গড় গড় করে আর দশ লাইন সে দিব্যি পড়ে গেল। শ্রীনিবাস তালি বাজিয়ে বলল,
ওরে তাহলে এতেই কাজ হবে তাই তো?
সুধাকরের হঠাৎ মনে হলো চশমার দিকে সে যখন হাত বাড়ালো, দোকানি যেন তখন একটু খুঁতখুঁত করছিল। মুচকি হেসে তাই সে শুধল, চশমাটা দিতে আপনার আপত্তি আছে নাকি?
না আপত্তি কিছু, তবে একটা কথা।
দোকানি যেন কিছু বলতে গিয়ে থেমে গেল। কি কথা আবার? সুধাকর জিজ্ঞাসা করল। দোকানি সহজ ভাবেই বলল,
চশমাটা শুধু কাজের সময় ব্যবহার করবেন, মানে যখন কলেজে পরীক্ষা নেবেন।
সুধাকর এক মুহূর্ত চিন্তা করল, কি বলতে চায় লোকটা? পুরনো চশমাটা দিতে হয়তো ইচ্ছে নেই, এমনও সম্ভব যে ওর কোনো নিকটাত্মীয় এটা ব্যবহার করতেন। ফিরাইয়ালালের দোকানের উল্টো দিকে শারবন্দি অটো দাঁড়িয়ে, ওরই একটাতে উঠে বসল শ্রীনিবাস আর সুধাকর। একটা মস্ত কম্পাউন্ড চলা বাড়ির সামনে দুজনে গাড়ি থেকে নামল। শ্রীনিবাস বলল,
পিছন দিকে একটা ছোট্ট গেস্ট হাউস, ওখানেই আপনার থাকার ব্যবস্থা করেছি আমি।
গেট খুলে কিছুদূর হেঁটে গেলেই গেস্ট হাউসটা চোখে পড়ল। পুরনো আমলের বাংলো প্যাটার্নের বাড়ি। চৌকিদার গোছের একটা লোক এসে ঘরের দরজা খুলে দিল, হাতের সুটকেসটা টেনে নিয়ে কোণে টেবিলের উপর রাখল। শেষে বিনীতভাবে জানালো, হুকুম পেলেই সে ব্রেকফাস্ট আর চা বানিয়ে আনবে। শ্রীনিবাস বলল,
আপনি হাত মুখ ধুয়ে রেস্ট নিন স্যার, ব্রেকফাস্ট সেরে ছোট্ট একটু ঘুমও দিয়ে নিতে পারেন আপনি।
তুমি কখন আসছো?
হ্যাঁ বিকেলে চলে আসবো।
শ্রীনিবাস কি যেন চিন্তা করল, একটু ভেবে বলল,
ধরুন 4:30 নাগাদ।
বেশ তাই এসো। সুধাকর সায় দিল, তারপর বলল, বিকেলে একটু বাজার যাব, দু একটা জিনিস কেনা দরকার।
কোনো অসুবিধা নেই, বিকেলে স্কুটার নিয়ে চলে আসবো আমি।
বিকেল 4:00 না বাজতেই সুধাকর তৈরি, চোখ মুখে জল দিয়ে জামা কাপড় বদলে নিল, চুলে চিরুনি বুলিয়ে সেই চাঁদের চশমাটা পড়ল। আয়নায় নিজেকে দেখে সুধাকরের হাসি পাচ্ছিল, চশমাটা পড়ে তাকে কি অদ্ভুতই না লাগছে। পরীক্ষা দিতে এসে ছাত্ররা আবার না তার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। স্কুটার থেকে নেমে শ্রীনিবাস বলল,
চশমাটা পড়ে কিন্তু আপনাকে মন্দ লাগছে না, একটু সেকেলে অবশ্য, কিন্তু প্যান্ট আর বুশার্ট খানা তেমনি মডার্ন।
সুধাকর স্কুটারটা খুঁটিয়ে লক্ষ্য করল, বলল, আমি চালাবো, তুমি বরং পিছনেই বসো। শ্রীনিবাস আপত্তি করল না, শুধু বলল,
আপনার লাইসেন্স আছে তো?
8 বছরের পুরনো লাইসেন্স, তোমার চিন্তার কারণেই। সুধাকর সগর্বে জানালো, গাড়ি মুহূর্তে স্পিড নিল। চশমার কাচের ভেতর দিয়ে সুধাকর পথঘাট দেখছিল। তার মনে হল সব ফাঁকা, লোক নেই, জন নেই, যেন এক শূন্য পথে কি অজানা আকর্ষণে সে প্রচন্ড বেগে ছুটে চলেছে। পিছন থেকে শ্রীনিবাস হঠাৎ চেঁচিয়ে উঠল,
গাড়ি থামান স্যার, গাড়ি থামান, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো, গাড়ি থামান।
অ্যাক্সিডেন্ট শুনেই সুধাকরের চেতনা ফিরে এলো, ব্রেক কষে গাড়িটা এক পাশে থামাতেই শ্রীনিবাস লাফ দিয়ে নামল। প্রায় ভৎসনা শুনেই বলল,
এই কি গাড়ি চালানো, এক্ষুনি যে অ্যাক্সিডেন্ট হচ্ছিল।
অ্যাক্সিডেন্ট? সুধাকর অবাক হয়েছে বলে মনে হলো।
অ্যাক্সিডেন্ট নয় তো কি, রাস্তায় অত লোকজন আর তার মাঝখান দিয়ে আপনি 50-60 মাইল স্পিডে গাড়ি চালিয়ে গেলেন।
সুধাকর পাল্টা প্রশ্ন করল, রাস্তায় লোক কোথায়, আমি তো সব ফাঁকা দেখলাম। শ্রীনিবাস আর কথা বাড়াল না, সে শুধু বলল,
নতুন জায়গায় আপনার গাড়ি চালাতে অসুবিধা হবে, তার চেয়ে বরং আপনি পিছনে বসুন।
সুধাকর খুঁতখুঁত করছিল, আশ্চর্য, পথে তো লোকজন ছিল না, ফাঁকা রাস্তা, সে দিব্যি স্পিডে গাড়ি চালিয়ে এসেছে তাহলে। শ্রীনিবাস গাড়ির গতি কমিয়ে শহীদ চকে এসে পৌঁছল, সামান্য কিছু কেনাকাটা ছিল, সেরে নিতে 15 মিনিটও লাগলো না। ফেরার সময় শ্রীনিবাস নিজেই চালকের আসনে বসল, কাকে রোডের সেই বাংলো বাড়িতে সন্ধ্যের মুখে ফিরল দুজনে। চৌকিদার তার জন্য অপেক্ষা করছিল, ঘরে পা দিতেই বলল,
স্যার চা বানিয়ে আনব।
সুধাকর ঘাড় হেলাতেই সে রান্না করে গিয়ে ঢুকল। চা পান করে শ্রীনিবাস উঠল, বলল,
কালকে সকাল 10টা ক্লাস ছিল, আপনি তৈরি হয়ে থাকবেন?
অবশ্যই। সুধাকর ঈষৎ হাসল। বাংলো বাড়ির চৌকিদার থলি হাতে নিয়ে কি যেন সব কেনাকাটা করতে বেরিয়ে পড়ল। চাঁদের চশমাটা পরে সুধাকর একটা বইয়ের পাতায় চোখ বুলাচ্ছিল। সেই মুহূর্তে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। সুধাকর কোন রকমে হাতরে একটা প্যাকাটি গোছের মোমবাতি বের করে আলো জ্বালল। তার কেমন যেন অস্বস্তি লাগছিল। দরজায় ঠুকঠুক শব্দ শুনে সে মুখ তুলে তাকাল। আবছা অন্ধকারে দেখল চৌকাঠের সামনে এক মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে। তা বয়স 40-এর মতো হবে। পরনে ধুতি পাঞ্জাবি, চোখে চাঁদের চশমা। আজ সকালে দোকান থেকে যে চশমাটা সুধাকর নিয়ে এসেছে সেটা অবিকল তেমনি। একটু অবাক হয়ে সুধাকর প্রশ্ন করল, আপনি কাকে খুঁজছেন? কিছু দরকার আছে আপনার?
না, দরকার তেমন নেই,
লোকটি জবাব দিল। ঈষৎ হেসে বলল,
আপনার সঙ্গে দুটো কথা বলতে এলাম।
আমার সঙ্গে? সুধাকর একটু অবাক হল, তারপর লোকটির উদ্দেশ্যে বলল, বসুন। আগন্তুকের আগমনের কি উদ্দেশ্য হতে পারে সুধাকর তাই ভাবছিল। লোকটা কোন পরীক্ষার্থীর গার্জেন নয় তো? আগামীকাল পরীক্ষায় ক্যান্ডিডেটের যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই সুধাকরের কাছে আগাম তদবির জানাতে এসেছে। কিন্তু না, লোকটা তেমন কোনো ইঙ্গিত দিল না, বরং তার সঙ্গে অন্য সব গল্প শুরু করল। সে থাকে ডেরান্ডায়, রাত্রি এদিকে বেড়াতে এসেছিল। বাংলো বাড়ির দরজা খোলা দেখে নিছক কৌতূহল বসে ঢুকে পড়েছে। সুধাকর জিজ্ঞেস করল, বাংলো বাড়িটা খালি পড়ে থাকে নাকি?
হ্যাঁ, প্রায় সারা বছর। অবশ্যই মাঝে মধ্যে আপনার মতো দু চারজন আসে।
ওর চশমার দিকে সুধাকর বারবার তাকাচ্ছিল। আশ্চর্য, এমন মিল হয়? লোকটি বলল,
কি দেখছেন আমার মুখের দিকে তাকিয়ে?
না, তেমন কিছু নয়। সুধাকর সলজ্জ হাসল, বলল, আসলে আপনার ওই চশমার সঙ্গে আমার এই স্পেক্সটার অদ্ভুত মিল রয়েছে। লোকটি বলল,
চশমাটা বউবাজারের একটা দোকান থেকে কেনা, তা প্রায় 12 বছর হল। ফ্রেমটা অর্ডার দিয়ে বানানো, খাটি সিলভারের।
সে তো বুঝতেই পারছি, সুধাকর জবাব দিল। লোকটি ফের বলল,
একবার বেকায়দায় হাত থেকে পড়ে একবার গাছ দুটো ভেঙে গেল, তখন ওটা দোকানে সারতে দিতে হল।
চশমাটা কিন্তু চমৎকার সেরেছে, গাছ দুটো এমন সুন্দর, বাইফোকাল বলে বোঝা যায় না। লোকটি ঈষৎ হাসল, বলল,
শহীদ চকের একটা দোকানে ওটাকে সারাতে দিয়েছিলাম, ওদের কাজকর্ম ভালো বলেই জানতাম।
শহীদ চকের প্রসঙ্গ উঠতেই সুধাকর একবার জিজ্ঞেস করবে বলে ভাবল, এই চশমাটাও তো ওখান থেকে নিয়ে এসেছে। তারপর মনে হলো কি প্রয়োজন এসব কথা বলার, শহীদ চকে তো একটা দোকান নেই। আরো কিছুক্ষণ কথা বলে লোকটি উঠল। যাবার সময় বলল,
আপনি কদিন আছেন এখানে?
4-5 দিনের মতো হয়তো বা। সুধাকর জবাব দিল,
যদি পারি তো আর একদিন বরং আপনার সঙ্গে দেখা করে যাব।
হ্যাঁ, অবশ্যই আসবেন, সুধাকর অন্য মানুষের মতো বলল। পরদিন শ্রীনিবাস গাড়ি নিয়ে হাজির, বেলা তখনও 10টা হয়নি। গাড়ি চলতেই শ্রীনিবাস বলল,
আপনাকে যেন একটু অন্যমনস্ক লাগছে, কিছু ভাবছেন নাকি?
হ্যাঁ, মানে গতকাল রাত্রির একটা ঘটনা ঘটল।
ঘটনা?
সুধাকর ভুরু দূরে তাকাল, বলল, তুমি চলে যাবার কিছুক্ষণ পর ডোরান্ডা থেকে এক ভদ্রলোক এসেছিলেন। চৌকিদারটা তখন বাজারে গিয়েছিল। ডোরান্ডা থেকে? শ্রীনিবাস খুব অবাক হয়ে বলল, সে তো এখান থেকে অনেক দূর, তা প্রায় 10-12 কিলোমিটার রাস্তা। সুধাকর বলল, ভদ্রলোক নাকি কি কাজে এদিকে এসেছিলেন? তখন আবার লোডশেডিং চলছে। তারপর ভদ্রলোকের চোখে একটা চাঁদের চশমা, অবিকল এই চশমাটার মতো। প্রথমে মনে হল এই চশমাটাই বুঝি উনি পড়ে আছেন, কিন্তু তা কেমন করে হবে, দোকানের সেই চশমাটা তো আমার চোখে। তাহলে
ভদ্রলোক কেন এসেছিলেন, কার জন্য কি তদবির করতে?
মোটেই না, তাহলে তো একটা মানে ছিল। সুধাকর চিন্তিত মুখে বলল, বাংলোর দরজা খোলা দেখে নিছক কৌতূহলের বসে ঢুকে পড়েছেন তিনি। শ্রীনিবাস বলল,
ভদ্রলোকের নাম জিজ্ঞেস করেছিলেন?
ওই যা, এটাই তো মস্ত বড় ভুল হয়ে গেছে। সুধাকর আফসোস করল, বলল, তবে উনি হয়তো আবার আসবেন দু একদিন বাদেই, নামটা তখন জেনে নিলেই হবে।
না না না, ওসব উঠকো লোককে বেশি আমল দেবেন না,
শ্রীনিবাস তাকে সাবধান করল। বলল,
কি মতলব এসেছে কে জানে, যদি আবার আসে তো সিধে ভাগিয়ে দেবেন।
সুধাকর আরো একটা কথা বলল, গতকাল রাত্রে চশমাটা সে টেবিলের ড্রয়ার ভিতর রেখেছিল, আজ সকালে ঘুম থেকে উঠে দেখল চশমাটা টেবিলের উপর। শ্রীনিবাস বলল,
ওটা আপনার মনের ভুল,
কিন্তু দুদিন নয়, ঠিক 4 দিনের মাথায় লোকটি ফের উপস্থিত। তখন লোডশেডিং চলছে, চৌকিদারটা বাজারে, প্রায় অন্ধকার ঘরে একটা শীর্ণ মোমবাতির মরা আলোয় সুধাকর কি করবে তাই ভাবছিল। এমন সময় সেই ঠুকঠুক শব্দ শুনেই সে মুখ তুলে তাকাল। হ্যাঁ, ওই ভদ্রলোক, সেদিনকার মতো পরনে ধুতি পাঞ্জাবি, চুলগুলি এরমেল, কপালের বাঁদিকে একটা কাটা দাগ। প্রথম দিন অতটা নজর করেনি সুধাকর, কিন্তু চোখে আজ চশমাটা নেই। লোকটি এগিয়ে এসে বলল,
আজ একবার আপনার সঙ্গে দেখা করার সুযোগ হল।
সুধাকর বলল, ডোরান্ডা তো অনেক দূর, এতটা পথ সেখান থেকে এসেছেন?
হ্যাঁ, এলাম বলেই তো আপনার সঙ্গে দেখা করতে পারলাম। আচ্ছা, আর কদিন থাকবেন এখানে?
কালই পরীক্ষা শেষ, রিজার্ভেশন পেলে রাত্রে ট্রেন ধরবো, নইলে পরশু শিওর। টেবিলের উপর দোকানে সেই চশমাটা পড়েছিল। এক পলক সেদিকে তাকিয়ে সুধাকর জিজ্ঞেস করল, আপনার চশমার কি হলো, ভুল করে বাড়িতে ফেলে এসেছেন নাকি? লোকটি কেমন অদ্ভুত হাসল, বলল,
বাড়িতে ফেলে আসবো কেন?
পরক্ষণেই টেবিল থেকে চাঁদের চশমাটা তুলে নিয়ে সেটি চোখে পড়ল। মুচকি হেসে বলল,
এটাই তো আমার চশমা, পেয়ে গেছি।
লোকটির চোখ দুটি যেন স্থির, অপালক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখের পাতা পড়ে না। আগের দিন চশমা পরে এসেছিল তাই ঠিক বুঝতে পারিনি। তবু সুধাকর প্রায় প্রতিবাদ জানাল, ও চশমাটা আপনার হবে কেন? শহীদ চকের দোকান থেকে ওটা আমি চেয়ে এনেছি, পরীক্ষার কটা দিন ব্যবহার করব বলে। আমার চশমার কাজ ভেঙে গিয়েছিল তাই বদলাতে দিয়েছি, যাবার আগে ওটা ফেরত দিয়ে আমার চশমাটা ডেলিভারি নেব। লোকটি যেন একটু রহস্য করে বলল,
এই চশমা তাহলে আমার নয়, আপনি ঠিক বলছেন।
সুধাকর দৃঢ় কণ্ঠে জানাল, আগে হ্যাঁ, এই চশমাটা সেই দোকানের, অবশ্য আপনার চশমার সঙ্গে অদ্ভুত মিল, প্রথম দিন আমি দেখে রীতিমতো চমকে গিয়েছিলাম। লোকটি কেমন অদ্ভুত হাসল, তারপর সুধাকরের মুখের দিকে তাকিয়ে যেন জেরা করল,
চশমাটা আমার নয় বলছেন?
ঈষৎ বিরক্তির সঙ্গে সুধাকর জবাব দিল, বললাম তো শহীদ চকের একটা দোকান থেকে চশমাটা চেয়ে এনেছি। ঠক করে চশমাটা টেবিলে নামিয়ে রেখে সে উঠে দাঁড়াল, বলল,
চশমাটা তাহলে খুঁজে দেখি, না পেলে কাল রাত্রিরে বরং আপনার কাছে একবার আসব।
লোকটি দরজার মুখে যেতে সুধাকর পিছন থেকে শুধল, আচ্ছা আপনার নামটা কি বলবেন?
আমার নাম,
সে ফিরে তাকাল, বলল,
আমার নাম গিরিজাকান্ত মিশ্র, ডোরান্ডায় এই নামেই সবাই চেনে।
পরদিন বিকেলে শহীদ চকের সেই দোকানে গেল সুধাকর শ্রীনিবাস সঙ্গে। চাঁদের চশমাটা ফেরত দিয়ে বলল, জানেন ডোরান্ডা থেকে এক ভদ্রলোক এসেছিল আমার কাছে, তার চোখেও অবিকল এই চশমা। দোকানে ভুরু কুচকে শুধ হল,
চশমাটা অবিকল এরকম দেখেছেন?
হ্যাঁ, মানে প্রথম দিন দেখে তো খুব অবাক হয়ে গিয়েছিলাম, দ্বিতীয় দিন আবার চোখে চশমা নেই। টেবিল থেকে এই চশমাটা তুলে নিয়ে বললে, এটাই নাকি তার? শুনে দোকানি যেন একটু গম্ভীর হয়ে গেল, বলল,
উনি কখন এসেছিলেন আপনার কাছে বলুন তো?
রাত্রি 9টা নাগাদ, তখন আবার লোড শেডিং চলছে। দোকানি শুধু হলো,
ভদ্রলোকের কপালের বাঁদিকে একটা কাঁটা দাগতে না?
আশ্চর্য, আপনি জানেন নাকি?
কি নাম ওরা বলুন তো?
দোকানি ফের শুধালো, হ্যাঁ নাম জানি, গিরিজাকান্ত মিশ্র। বললেন যে ডেরান্ডায় এই নামেই তাকে সবাই চিনবে। সুধাকর এক মুহূর্ত থামল, একটু মজা করে বলল, চশমা খুঁজে না পেলে রাত্রির হয়তো আবার আসবেন। দোকানি গম্ভীর মুখে বলল,
বাবুজি চশমাটা আসলে গিরিশকান্ত জুর।
তাই নাকি, তাহলে ওটা নিয়ে যাই, তিনি দেখা করতে এলে ফেরত দেব। এই জন্যই উনি বারবার বলছিলেন চশমাটা তার, কিন্তু
কিন্তু কি?
দোকানি জিজ্ঞাসা করল, তাহলে আগের দিন যে চশমাটা ওকে পড়তে দেখলাম সেটা?
তা জানি রে,
দোকানি বলল,
তবে চশমাটা কিন্তু গিরিশকান্ত ছিল, এখানে কাজ বদলাতে দিয়েছিলেন আর ডেলিভারি নেননি।
কেন?
সে খুব দুঃখের ব্যাপার, জেরান্ডা থেকে স্কুটার চেপে এদিকে আসছিলেন, হঠাৎ একটা লরির সঙ্গে ধাক্কা, সেই অ্যাক্সিডেন্টে উনি মারা যান।
দোকানে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল,
চশমাটা তাই আপনাকে দিতে চাইনি, এর আগেও এক ভদ্রলোক ব্যবহার করতে নিয়ে যান, গিরিশকান্তজি তাকে অমনি দেখা দিয়েছিলেন, ভয় পেয়ে বেচারি পরের দিনই চশমাটা ফেরত দিতে পারতাম।
শ্রীনিবাস বলল, ওই ভুতুরে চশমাটা তাহলে রেখেছেন কেন? গঙ্গায় বিসর্জন দিলেই তো পারেন। দোকানি হাসল, বলল,
পিওর সিলভারে অমন সুন্দর একটা জিনিস, ভেবেছি যে ওটা কোনো মিউজিয়ামে পাঠিয়ে দেব।
চলছে কুয়াশা এবিএস রেডিও 89.2 এফএম এ। এতক্ষণ শুনলেন গল্প চশমা, লেখক দেবল দেব বর্মা এবং পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের গল্প লিখেছেন মাকসুদা রহমান মেঘনা। আর গল্প শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি, এই গল্পের প্রতিটি চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। এই গল্পের উদ্দেশ্য কখনোই কোনো ধর্ম, বর্ণ, জাতি, ঐতিহাসিক স্থান, চিকিৎসা ও আইনগত বিষয়বস্তুকে আঘাত দেওয়া নয়। কোন জীবিত বা মৃত লোকের সঙ্গে বা কোন ঘটনার সঙ্গে যদি এই গল্পের কোন মিল থাকে, তবে তা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত, তার জন্য এবিসি রেডিওর কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাহলে চলুন আজকের গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 এফএম এ, সঙ্গে আছি শারমিন। ভূতের সঙ্গে বাঙালির সম্পর্ক জন্ম জন্মান্তরের, তারপর আমরা নানা জনে নানাভাবে ভূত এড়িয়ে যাওয়ার ভান করি, যুক্তি দেখাই, সাহসের বাবা নিই, অথচ সেই মানুষগুলোকেই আপনি বলুন না, অমাবস্যার ঘোর অন্ধকারে একা কোনো নির্জন কবরস্থানে পুরনো কবর থেকে একটা লাশ তুলে আনতে, অথবা শ্মশানে সদ্য পোড়া শরীরের অস্থি রাখা কোনো মাটির ঘটি তুলে আনতে, দেখুন না কি হয়। যত সাহসী হই না কেন, মনের ভূত পেছনে এসে ছায়ার মতো দাঁড়াবি। আসলে ভয় আর সাহস সমান্তরালে চলে, রেল লাইনের মতো। তবে শেষ স্টেশনে যদি ভূতের বাড়ি থাকেও, তা মনের ভূত নাকি কখনো কখনো সত্যি? অশরীরী মন বা মনের অশরীরী কোনটা প্রাধান্য পায় আমাদের জীবনে, তা ঠিক করে দেয় কিছু ঘটনা, কিছু মুহূর্ত বা পুরনো ভাবনার পুনরাবৃত্তি। তেমনি যুক্তি, তর্ক, বিশ্বাস, অবিশ্বাস, ছায়া আর দৃশ্যমান হাজারটা জিজ্ঞাসা সামনে রেখে আজকের কুয়াশার পথ চলব। চলুন না পা রাখি গল্পের সীমানায়। নেত্রকোনা জেলার একটা থানা এটা, নাম সুসং দুর্গাপুর। গ্রাম্য বৈশিষ্ট্যে রং চঙা খোলস ছেড়ে সবে মাত্র মফস্বলে নাম পেয়েছে এই থানা। এখানকার মানুষেরা কোনো কিছু নিয়ে তেমন মাথা ঘামায় না, তারপরও ঘটনা তো ঘটবেই, যে ঘটনা খবর হয়ে ছড়াবে। তেমনি এক ঘটনার নাম হাজং বাড়ি। শ্রী মতিলাল হাজং এর কাঠের দোতলা বাড়ি ছিল এটা, সে অনেক আগের কথা। এখন এ বাড়ি নিলামে চড়ে সরকারের সম্পত্তি, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের থাকার জন্য এই হাজং বাড়ি বরাদ্দ। প্রায় বছর দশেক আগে এই বাড়ি থেকে সপরিবারে নিখোঁজ হয়েছেন স্বামী, স্ত্রী আর সন্তান। কেউ তাদের খুঁজে পায়নি। রাতের অন্ধকারে কি তারা কোথাও পালিয়েছে, নাকি কেউ তাদের খুন করেছে, সেটা একটা রহস্য। অথচ সেই সময় এই তল্লাটে খুন খারাপই হতো না তেমন। তাহলে ওই পরিবারের উধাও হয়ে যাওয়াটা মানুষ ভুলে গেছে, তবে মনে রেখেছে যা, তাহলে ভূতের উপদ্রব। ওই ঘটনার পর বাড়িতে আর কেউই থাকতে পারেনি। অনেক পরিবার এসে এক মাস মতো থেকেই চলে যেত, তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবারের কেবল আসা যাওয়া। আসা যাওয়ার সূত্র ধরেই নানান ভূতের গল্প ছড়িয়েছে ওই কাঠের দোতলা হাজং বাড়ির। ওই বাড়ির রহস্য এখন বেশ ঘনীভূত, সবাই এড়িয়ে চলে এই দিকটা। বাড়ির প্রতিটা ঘরই বন্ধ থাকে, তবে কখনো কখনো নাকি মাঝরাতে আপনি থেকে খুলে যায় কাঠের ভারী দরজা। একটা বাচ্চা মেয়ে বের হয়ে উঠোনের দোলনায় বসে থাকে, আবার অনেকে দেখেছে ভর সন্ধ্যায় এক রাশ চুল খুলে একটা মেয়ে কলতলায় বসে আছে। দোতলার বারান্দায় কেউ একজন ধীর পায়ে হেঁটে বেড়ায়। অনেকে সচক্ষে দেখেছে এসব ঘটনা। প্রথম প্রথম ভয় পেত সবাই, এখন যেন গা সওয়া হয়ে গেছে। এমন ভাব যেন ওই বাড়িতে ভূত বসবাস করবে এটাই স্বাভাবিক, সবাই মেনে নিয়েছে। থাক না, হাজং বাড়ির নাম এখন ভূতুরে বাড়ি। হঠাৎ গতকাল স্কুলের একটা মেয়ে লাশ পাওয়া গেছে ওই হাজং বাড়িতে। দুই বান্ধবী একসঙ্গে বাড়িতে গেছিল কৌতূহলী হয়ে ভূত দেখতে। ব্যাস, কিভাবে যেন একজন আটকা পড়লো একটা ঘরে, অন্যজন খবর দিল সবাইকে। খুব হইচই হলো এই ঘটনায়। তার চেয়ে বেশি অবাক হলো সবাই এজন্যে, অন্য মেয়েটিকে আজ সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে বাড়ি থেকে। ভূতের বাড়িতে সবাই ভয় পেত এটা পুরনো, কিন্তু দুই দুইটা লাশ, এটা তো নতুন খবর। নানা জনে নানা কথা বলছে, একসময় সব কথা থেমে গেল। শুধু এই খবরটা বড় করে ছাপা হলো এই মফস্বলের একটা নিজস্ব সাপ্তাহিক পত্রিকায়। পত্রিকার নাম বিন্দু। এই ঘটনা চার বছর পরের কথা। কেউ আসেনি দীর্ঘদিন এ বাড়িতে। তারপর নতুন এক পরিবার এসেছে আজই এই কাঠের দোতলা হাজং বাড়িতে।
ওয়াও রেজা, তুমি যা বলেছিলে তার চেয়ে অনেক সুন্দর বাড়িটা।
তোমার জন্যই আমি প্রশাসনের কাছ থেকে একরকম চেয়ে নিলাম এই বাড়িটা, কারণ এই বাড়িতে নাকি কেউ থাকতে চায় না। অবশ্য আমারও খুব পছন্দ হয়েছে।
সত্যি এত সুন্দর করে বাড়িটা তৈরি করা হয়েছে, দেখো এখনো কত মজবুত মনে হচ্ছে সবকিছু। আচ্ছা এটা কি কাজ বলতো?
আমি কাঠ সম্পর্কে অজ্ঞ, বলতে পারবো না। তবে তোমাকে একটা দারুণ নিউজ দিতে পারি বাড়িটা সম্পর্কে।
কি বলতো?
আমাদের পিয়নটা বলছিল, স্যার সত্যি সত্যি এই বাড়িতে আসলেন? লোকে তো এই বাড়িটারে ভুতুরে বাড়ি কয়।
ভুতুরে বাড়ি, দারুণ, কাছ থেকে ভূত দেখবো।
হেই, তুমি ভয় পাওনি? হাসছো যে।
ভয় আর আমি, তুমি জানো না আমি অন্য সব মেয়েদের মতো সব বিষয় নিয়ে ন্যাকাম করি না। শুধু শুধু ভয় পাবো কেন?
সত্যিও তো হতে পারে, পুরনো বাড়িতে কত গল্প থাকে না, কোনো অতৃপ্ত আত্মা টাত্মা হয়তো আছে এখানে।
মানুষের আত্মা অতৃপ্তি নিয়ে ফিরে আসে এটা আমার কাছে হাস্যকর, কেননা শরীরটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মৃত। কোন মৃত মানুষ কবর থেকে বা চিতা থেকে উঠে এসে কাউকে ভয় দেখাচ্ছে? এসব ভূতের সিনেমায় হয়, মানুষ এসব কল্পনা করে বানায়, বুঝেছো?
বাপ্পা, তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি কাঁঠাল চাপা। আর ভূতরা তো আরো অবাক হবে নিশ্চয়ই।
জি জি মশাই, আমি ভীষণ সাহসী আর যুক্তিবাদী, ন্যাকানো। আর কাঁঠাল চাপা মানে?
তোমার বাবা তোমার নাম বিথি রেখেছে এই জন্য, উনি আসলে কোন গাছের নাম রাখবেন সেটা বুঝতে পারেননি, তাই তোমাকে যে কোনো গাছের নাম ধরে ডাকা যায়।
তাই বলে কাঁঠাল চাপা, সুন্দর কোনো নামে ডাকো।
কাঁঠাল চাপা ফুলটা কি পরিমাণ সুন্দর দেখেছ। ঠিক আছে, ক্যামেলিয়া।
এই তুমি কি ব্যঞ্জন বর্ণের ক থেকে বের হতে পারছো না?
বললাম তো, ক্যামেলিয়া সিনেনসিস চায়ের বৈজ্ঞানিক নাম।
তুমি তো দেখছি গাছপালা সম্পর্কে ভালোই জানো।
আরে আমার রুমমেট ছিল বোটানির স্টুডেন্ট, তাই শুনে শুনে দু একটা বৈজ্ঞানিক নাম শেখা হয়ে গিয়েছিল, এই আর কি। এই যা, এত বেজে গেল, পিকআপটা এখনো আসছে না কেন?
ওই তো তোমার পিয়ন আসছে পেছনে, পিকআপটাও তো দেখছি।
যাক, বাঁচা গেল।
মুগ্ধতা মানুষের চোখকে থমকে দেয়। এতটাই মুগ্ধ হয়েছে বিথি এই কাঠের দোতলা হাজং বাড়ি দেখে। অনেক বছরের পুরনো কাঠের দোতলা বাড়ি, কিন্তু এখনো এমন ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে সে তার অবস্থান দৃঢ়ভাবে জানান দিচ্ছে বিথি আর রেজাকে। রেজা একজন ম্যাজিস্ট্রেট, তবে বিসিএস এর পাঠ চুকিয়ে চাকরিতে জয়েন করেছে, এই থানায় তার প্রথম পোস্টিং। বিথি যুক্তিবিদ্যায় মাস্টার্স, তাই যুক্তি ছাড়া এক পাও চলে না। দুজনেরই নতুন সংসার, আর তা ভালোবাসায় সাজানো গোছানো, যেমনটা এই বাড়ির সীমানা। বাড়ির সামনে একটা পুরো কাঠের গেট, গেটটা দেখে মনে হবে এটা কাঠ চেরাইয়ের পুরনো মিল। চারপাশে জং ধরা তার কাটায় সীমানা আটকে বাউন্ডারি। গেট খুলে ভেতরে ঢুকতেই বেশ অনেকখানি বড় উঠান। উঠানের মাঝখানে দুই কদম বাদে বাদে সিমেন্টের ঢালাই দিয়ে আঁকা বাঁকা কিছু ইঞ্চি সাথে উঁচু ব্লক মতো পাতা, প্রায় পাঁচটা ইটের সমান হবে। তার মানে বৃষ্টিতে পানি জমে উঠানে। তার প্রমাণ হচ্ছে উঠান জুড়ে অসংখ্য সতেজ গাঢ় সবুজ দূর্বা ঘাস। সিমেন্টের ব্লকগুলো গেট থেকে এক কদম বাড়ির বারান্দায় গিয়ে শেষ হয়েছে, তারপর তিনটা কাঠের সিঁড়ি। ডান দিকে একটা বাগান অযত্নে অবহেলায় পড়ে আছে, কিন্তু এখনো ফুলের গাছগুলো ফুল ফুটিয়ে রেখেছে। একসময় নিশ্চয়ই বাসাটা খুব শখের ছিল। কিছু নাম না জানা পাতাবাহার আর নয়নতারা, সন্ধ্যা মালতীরা গাদা গাদি করে রঙিন ফুলের রং ছড়াচ্ছে। ঠিক সিঁড়ির গোড়ায় একটা পুরনো চেরি ফুলের মোটা গাছ, অপূর্ব। চেরি গাছে অনেক ফুল। বাম পাশে বেশ খানিকটা দূরে একটা পারিবারিক কবরস্থান, তাতে দুইটা কবর বাঁধাই করা। এপিটাফের লেখাগুলো বিবর্ণ আর কবরের উপরে গন্ধরাজ ফুলের গাছ। কবরের সঙ্গে লাগো একটা লোহার দোলনা। দোলনার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে আরো একটা জলপাই গাছ। জলপাইয়ের আধা পাকা গোথলি রঙের পাতা আর সবুজ পাতা পড়ে লোহার দোলনাটা যেন লাল সবুজের বিছানা পাতা। ভেতরে ঢুকে আরো অবাক বিথি, এত সুন্দর! তিনটা রুম, প্রতিটা রুমের মাঝখানে কাঠ দিয়ে আলাদা আলাদা করা, ফ্লোরটাও কাঠের। সবচেয়ে বড় ঘরের বাম কোনায় উপরে ওঠার দয়ের মতো বাঁকা প্যাটার্নের কাঠের সিঁড়ি, সিঁড়ির গোড়ায় ছোট্ট জুতো রাখার কাঠের তাক। যদিও ধুলো পড়া, তবু রুচির চিহ্ন বহন করছে এখনো। প্রতিটা ঘরের মাঝে কাঠের যে পার্টিশন, তাতে কিছু আনাড়ি হাতের আঁকা ঝোঁকা, বেশিরভাগই বেড়াল, ইংরেজি ABC আর গোল গোল এইসব হাবিজাবি। কোনো অল্প বয়সী বাচ্চার হাতের ড্রয়িং বোঝাই যাচ্ছে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ লাগছিল বিথির নাকে। তারপরও মুখ থেকে যে শব্দটা বের হল তা হচ্ছে, বাহ, অপূর্ব সুন্দর, চমৎকার! তুমি না বললে তোমার প্রিয় ঘর বাড়ি পরিষ্কার করে রাখবে। দেখেছো কি অবস্থা, এখনো ধুলার চর। ওই দেখো,
ওই দেখো কোনার দিকে কত বড় মাকড়সার জাল।
ছাড়ো তো, ওরা কি আর তোমার মনের মতো পরিষ্কার করবে? ওরা উপরে উপরে একটু ঝাঁট দিয়েছে আর কি। যাই হোক, আমার পিয়নকে বলে দিয়েছি, ও তোমার সঙ্গে থেকে সব ঠিকঠাক করে দেবে।
আর তুমি কাল তুমি বাসায় থাকবে না?
কাল থেকেই আমার কোর্টে যেতে হবে, অন্তত জয়েন্টটা তো করি। সামনের সপ্তাহে শুক্র শনি তোমাকে হেল্প করব।
হ্যাঁ, সব কাজ শেষ হয়ে যাবে আর তুমি একটু একটু হাত লাগিয়ে ভাব নেবে, তাই না? আমার দরকার নাই, তুমি বরং রান্নার লোকটা ঠিক করো প্লিজ।
দুইটা দিন সবুর করো, সব চলে আসবে।
তবে যাই বলো, বাড়িটা আমার দারুণ পছন্দ হয়েছে। আমি মনের মতো করে সাজাবো ঘরগুলোকে, আর বাগানটাও ঠিক করব। আচ্ছা, এখানে ভালো নার্সারি আছে তো?
শহরের যা অবস্থা, না থাকাটাই উচিত। তারপরও খোঁজ নিয়ে তোমাকে জানাবো, জেলা শহর থেকে হয়তো ব্যবস্থা করা যাবে। দেখি পিয়নকে জিজ্ঞেস করে।
তুমি তো দেখছি কথায় কথায় তোমার পিয়নের উপর ভরসা করছো।
আরে তোমার মতো আমিও এখানে নতুন, একবার শুধু এসেছিলাম, তাও কোথায় থাকবো সেটা দেখার জন্য। একা হলে একেবারে তল্পি তল্পা নিয়ে উঠে পড়তাম, কিন্তু তোমাকে নিয়ে যেহেতু আসছি, থাকার জায়গাটা তো দেখতেই হয়।
ঠিক আছে, হয়েছে। রাতের খাওয়ার কি ব্যবস্থা?
ওই এক অ্যাডভোকেটের বাসা থেকে খাবার আসবে।
এ কি, এই বাড়ির বাথরুম টয়লেট তো বেশ দূরে।
তাতে সমস্যা কি? তুমি তো আর ভূতের ভয় পাও না?
তবু কেমন যেন লাগছে, ঘর থেকে এত দূর যেতে হবে বাথরুমে।
এটাই হচ্ছে গ্রাম্য বাড়ির ফ্লেভার, বুঝলেন শহরে ক্যাকটাস?
আবার আবারও ক।
এই বাড়ির গোসলখানাটা অদ্ভুত টাইপের, বাড়ির পেছন দিকটায়। পেছনে টানা বারান্দা, তবে একটু সরু। বারান্দার সঙ্গে লাগোয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে সরু একটা ইটের প্রায় বিবর্ণ পথ। শ্যাওলাপুরে ইট তার নিজস্ব রং হারিয়েছে বহু আগে, কম করে হলেও 25-26 কদম যাওয়ার পর গোসলখানা, তারও 4-5 হাত দূরে টয়লেট। গোসলখানার বাইরে টানা কল, ভেতর একটা সিমেন্টের চারকোনা হাউস মতো ছোট্ট চৌবাচ্চাই বলা যায়। ওপরে ছাদ নেই, খোলা আকাশের নিচে বেশ বড় সড়ো পুরনো কাঠের গোসলখানাটাও কেমন ভুতুড়ে, কিন্তু ওইসব ভীতিকে স্পর্শ করেনি, কারণ ভীতি সত্যি ভূত প্রেত অশরীরী কোনো কিছু বিশ্বাসই করে না। দোতলা যাওয়া হয়নি এখনো, ভীতি যেতে চেয়েছিল কিন্তু রেজা বলল, পিয়ন বলেছে দোতলায় দেখার মতো কিছুই নেই, শুধু পুরনো কিছু আসবাবপত্রের ভাঙা অংশ। আর এ যাবৎ কাল পর্যন্ত যত পরিবার এসেছে এ বাড়িতে, তাদের উচ্ছিষ্ট জিনিসপত্রের গাদা দিয়ে ভর্তি, কাজেই ওই দোতলা খুলে অযথায় এখনই কাজ বাড়ানোর কোনোই দরকার নেই। আগে নিচতলা ঠিকঠাক হোক, তারপরে আস্তে ধীরে দোতলা পরিষ্কার করা যাবে। টুকটাক করে বেশ খানিকটা গুছিয়ে নিয়েছে বিথি। তিনটা রুম, দুই পাশে টানা বারান্দা, রান্নাঘর বাথরুম সবই পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি। দোলনার আশপাশটা পরিষ্কার করলো বিথি, বিকেলের দিকে একটু আধটু বসা যাবে চায়ের মগ হাতে নিয়ে। এবার বাগানটা ধরতে হবে, এত বড় বাড়ি, কাজ যেন শেষই হচ্ছে না। একদিক থেকে শেষ করছে তো অন্যদিকে নতুন কাজ বের হচ্ছে। বেশ থকল গেল বিথির একদিন, তার উপরে আবার রান্নার লোক পাওয়া যাচ্ছিল না। অবশেষে পিয়ন মজিদ নিয়ে এলো এক মহিলাকে, তার নামটা ভারী অদ্ভুত, বয়স তেমন কিছু নয়, অথচ লোকে তাকে ডাকে খনার বুড়ি, বয়স বাড়ার আগেই বুড়ি, সত্যি আজব।
এই বিথি, তোমার রান্নার লোক চলে এসেছে, যা যা জিজ্ঞেস করার করে নাও, আমি বেরোচ্ছি, আমার তাড়া আছে, মজিদকে বাজারে পাঠিয়ে দিও।
ঠিক আছে। মেলা দিন বাদে এই বাড়িতে আসলাম, কেন এ বাড়িতে যাওয়া আসা ছিল তোমার?
হ্যাঁ, আমি অনেক বছর আগে এই বাড়িতে কাজ করতাম, তারাও সরকারি লোক ছিল, এরপর তো মেলা দিন আমার মায়ের বাড়িতে আসিলাম।
শোনো, সব ধরনের রান্না জানো তো, মানে দেশি রান্না? আমরা তো মোটে দুইজন, এখন তুমি সহ তিনজন।
রাম দুনিয়া চিন্তা করেন না, আমি সবই পাকাইতে পারি। তয় আপনি শহরের কায়দায় যেসব রান্না সেগুলো একটু দেখাই দিলেই পারব।
তোমার নাম কি?
আমার নাম জমিলা খাতুন, সবে খনার বুড়ি কয়।
এই আবার কেমন অদ্ভুত নাম,
খনা আমার পয়লা নাতির নাম, তাই খনার বুড়ি কয়।
ও আচ্ছা, আচ্ছা, মজিদ বলছিল তুমি তো রাতে থাকতে পারবে না, তাই না?
যে না, আমি ভোরে আসবো, আবার সন্ধ্যার লগে লগে চলে যাবো।
এত তাড়াতাড়ি চলে এলে? তারা আছে বললে?
সে তো সকালে ছিল, কাজের প্রেশার কমে গেল, তাছাড়া সব কেসগুলো নতুন ডেট পড়েছে। তা তোমার রাধুনী কেমন, চলে গেছে?
ভালো, তবে অনেক কথা বলে, বক বক করে আমার মাথা ধরিয়ে দিয়েছে, চা করতে বলেছি।
কথা বললে তো ভালোই, সারাদিন তোমার সময় কেটে যাবে।
এই যে আপনি গোসা, মামা এসে পড়তে, তাহলে আমি এখন বাড়িতে যাই।
আর তো কোনো কাজ নেই, যাও বরং, কাল সকাল সকাল চলে এসো।
যে আচ্ছা,
টিভিটা দাও তো, একটু খবর টবর দেখি।
টিভি পরে, আগে বলো সামনের সপ্তাহে ছুটি নিচ্ছ কি না?
হ্যাঁ বাবা, নিচ্ছি। ভাবছি তোমাকে নিয়ে পাহাড়ের দিকে একটু যাব, এখানে দারুণ সব চীনামাটির পাহাড় আছে।
যাক, শেষ পর্যন্ত বাড়ি থেকে বের হব তাহলে। এই কদিনে মনে হচ্ছিল বন্দি জীবন যাপন করছি।
একটু আশেপাশে বের হলে তো পারো।
না, কাউকে চিনি না, এখনই হবে না, যাক কিছুদিন।
তা সপ্তাহখানেক তো হয়েই গেল, কোনো ভূতটুতের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো তোমার?
কি যে বলো, তুমি সত্যি বিশ্বাস করো নাকি যে এই বাড়িতে ভূত আছে?
না, তবে আজ একজন অপরিচিত লোক আমাকে কোর্টে আগ বাড়িয়ে বলছিল, ভাই যে বাড়িতে বাস করছেন সে বাড়ির ইতিহাস জানেন তো। হাস্যকর, মনে মনে হাসলাম।
তার মানে আশেপাশের লোকজনও মনে হয় ভয়ে এই বাড়িতে আসে না। আজ আমাদের রাধুনী আমাকে বলল যেন আমি চুল ছেড়ে না ঘুরি, আমার লম্বা চুলে নাকি ভূত প্রেত আকৃষ্ট হবে। ভাবা যায়।
এ কদিনে একদিনও বিথি বাড়িতে একা থাকেনি, আজই প্রথম সম্পূর্ণ একা হলো বিথি। আর অদ্ভুত ভাবে লক্ষ্য করলো বাড়িটা নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে, অন্য কোনো অলৌকিক শূন্যতা সিঁড়ি বিয়ে একটা ছন্দপতনের সুর যেন বাজছে এই বাড়ির প্রতিটা কাঠের টুকরো আর ভেতর বাড়ির কোনো অজানা বন্ধ ঘরে। এই সুর কি তবে মনের ভয়, নাকি অন্য কোনো নাম আছে এই ভৌতিক অনুরণনের? দুপুরের পর খনার বুড়ি গেছে পাশের এক কাঠচেরায়ের মিলে শুকনো লাকড়ি আনতে। বিথি কিছুক্ষণ তার লম্বা চুলে চিরুনি চালালো, তারপর বিছানায় গা এলিয়ে হালকা ভলিউমে জগজিৎ সিং এর গজল শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল। আর ঘুমের ভেতর স্বপ্ন অথবা মৃদু জাগরণে কিছু একটা শব্দ যেন বিথির কানে এসে লাগছে। দূর থেকে শব্দটা ভেসে এসে একসময় মাথার ভেতর জোরে ধাক্কা দিল, ছিটকে গেল চোখের ঘুম, আর লাফ দিয়ে বিছানে উঠে বসলো বিথি। না, দূর থেকে নয়, মাথার উপর থেকে শব্দটা কানে আসছে, কেমন একটা গোঙানির মতো ভারী কিছু একটা টানাটানি বা ধাক্কা ধাক্কির শব্দ। মিথি ভীতু নয়, তবে হঠাৎ এরকম অদ্ভুত শব্দে চমকে উঠল।
কে উপরে? কে? খনার বুড়ি, খনার বুড়ি, খনার বুড়ি! আরে, শব্দটা তো দোতলা থেকে আসছে, কিসের বিকট শব্দ এটা? উপরে তো কেউ জিনিসপত্র টানাটানি করছে, রেজা চলে এলো নাকি? মজিদকে নিয়ে কাজে লেগেছে বোধ হয়। এত এত ঘুমিয়েছি, উফ। আশ্চর্য, আমার স্পষ্ট মনে হয় একটা কোনো বাচ্চার হাত দেখতে পেলাম। কে ওখানে? রেজা? মজিদ? দরজাটা তো বন্ধ, কে কে ভাবে এত স্কচটে পাটকে রেখেছে? রেজা আসেনি? তবে দোতলায় জিনিসপত্র টানাটানি করলো কে? আর বিড়ালটা কে নিয়ে গেল? ভুল দেখছি, হ্যালুসিনেশন হচ্ছে আমার। ফোন, ফোনটা তো নিচে আমার ঘরে। লাইন তো বিজি দেখাচ্ছে না। খনার বুড়ি তো অনেকক্ষণ হয়েছে লাকড়ি আনতে গেছে, এখনো আসছে না কেন? ধুর, ঘুমের মধ্যে নিশ্চয়ই কোন স্বপ্ন দেখেছি, এখন মনে পড়ছে না। তাই হয়তো ঘুমের ঘরে হ্যালুসিনেশন হচ্ছে। তার চেয়ে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করি বরং। দোলনায় কে? এই ভর সন্ধ্যায়? এই মেয়ে, এই বাবু, এদিকে শোনো। এই যে বাবু, কথা বলো না কেন? এবারে সবকিছু কি আজব নাকি? থাক, বাচ্চা নেই, ওর মতো দোল থাক। অযথা টেনশন নিচ্ছে মাথায়। বলো।
আমি খুব ব্যস্ত ছিলাম তাই ফোনটা তুলতে পারিনি। বলো কি ব্যাপার, কি করছো?
এই তো বাগানে হাঁটছি, এক মিনিট লাইনে থাকো তো। এ কি, কোথায় গেল মেয়েটা?
হ্যালো, হ্যালো,
আমি ছাড়ছি, পরে কথা হবে। কখন ফিরছো?
এই তো 20-25 মিনিট।
ওকে।
ABC FM 89.2. We play the coolest music.
এতক্ষণ শুনলেন আজকের গল্পের প্রথম পর্ব, যেখানে আমরা দেখতে পাচ্ছি রেজা এবং বিথি, স্বামী এবং স্ত্রী, নেত্রকোণার একটি ছোট্ট গ্রাম টাইপ মফস্বল শহরে, সেখানে গেছে চাকরির সুবাদে, রেজার চাকরির সুবাদে। যে বাড়িতে তারা সেখানে গিয়ে উঠেছেন সেটি একটি দোতলা বাড়ি, কাঠের দোতলা বাড়ি, কাঠের দোতলা বাড়ি, যেটাকে হাজং বাড়ি, হাজংদের যেরকম বাড়ি হয় সেরকম একটি বাড়িতে উঠে গেছে। এবং শুরুতেই তারা যাবার পরে শুনেছে যে বছর দশেক আগে সেই বাড়ি থেকে সপরিবারে, অর্থাৎ একটি সন্তান সহ একজন স্বামী স্ত্রী হঠাৎ উধাও হয়ে যায়, তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু তারপর থেকে যেটা হয়েছে, সেই বাড়িতে কেউ না থাকলেও সেখানে শুরু হয় ভূতের উপদ্রব। আর রেজা এবং বিথির কাহিনীও সেই ভূতের উপদ্রব নিয়ে। তা আমরা এতক্ষণ ধরে যে যতটুকু শুনলাম তারপরে কি হয় বাকিটা আমরা এখন শুনবো, অর্থাৎ দ্বিতীয় পর্ব থেকে। তারপর আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM, এর সঙ্গে আছি শারমিন, সঙ্গেই থাকবেন। মিথি দ্রুত রেজার ফোন কল কেটে দিল, কারণ দোলনা একটু আগে যে মেয়েটাকে সে দোল খেতে দেখেছে, মেয়েটা চোখের পলকে উধাও। এটা কিভাবে সম্ভব? এতটা ভূত মিথির হবে না? আজ ওর মাথায় গন্ডগোল হলো নাকি? দোতলা সিঁড়ির উপরের মাথায় একটা বেড়াল বসে থাকতে দেখেছে, মনে হলো কেউ একজন হাত দিয়ে বেড়ালটাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে। মিথি দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে দোতলার কাঠের দরজাটা অসংখ্য পুরনো খবরের কাগজ আর স্কচ টেপ দিয়ে এমন ভাবে আটকানো যে কেউ অনেক সময় নিয়ে দরজাটা বন্ধ করেছে।
আচ্ছা, দোতলা এত শব্দ হলো কিসের? নাকি ভুল ভাবছে বিথি? ভুল আর ঠিক যাই হোক, এসবের ব্যাখ্যা যুক্তি সবই বিথি বের করে নিতে পারবে। আপাতত এক কাপ ধোঁয়া ওঠা চা চাই মাথা জট খোলার জন্য। বিথি খনার বুড়ির অপেক্ষা না করে রান্নাঘরের দিকে এগোল।
তুমি এখানে? আপনি ঘুমাইতেছেন ভাববা রান্নাঘরে আইসা পড়লাম, রাতের খাওয়ান দাওয়ান গরম করতেছি। তাই বলে কোনো হাঁক ডাক দেবে না? চমকে গেছি আমি কেন? ডরাইছেন আপনি? আপনি তো আবারও বসন্ত এসে উলা উলা ঘুরতেছেন, খারাপ বাও বাতাস লাগতে পারে, এখনো পোয়াতি হন নাই। কি যে আজে বাজে কথা বলো না, চা করো দুই কাপ, তোমার মামাও চলে আসতেছে। আপনি করে দেখলে ভালো লাগে, আগে যারা আসিল হেরা তো খালি কাজ্জা কেলেঙ্কার করত। ওই কাজ ছেড়ে দিলে কেন, ঝগড়ার ভয়ে? না গো বাবি, এ বাড়ির তিনজন মানুষই আটকা কই জানি পলাইয়া গেছে, আর কেউ তাগো খুঁজা পায় নাই। কি কমু, ছোট মাইয়া ডার একটা কালা বিলাই আসিল, এই বিলাইটাও আড়াইয়া গেল।
কালো বিড়াল? মেয়েটার বয়স কত ছিল বলতো?
কত হইব, এই 4-5 বছর। সারাদিন বিলাই কুলে লইয়া সিঁড়ির মাথায় বসা থাকত আর খেলত।
আর
ওই যে কব্বরের গন্ধরাজপুর, ওই ফুল হাতে নিয়ে দোলনায় বসা দুল খাইত, খুব ঠান্ডা মাইয়া আসিল, বাপ মায় ঝগড়া করলে ফেল ফেল করে ছায়া থাকত।
অন্যের ঝগড়া নিয়ে কথা বলে লাভ নেই, তুমি শুকনো লাকড়ি পেলে?
হ কারের চিকন তক্তা আর চেরি খুঁড়ির দাম দিয়ে আসছি, কাল ঠেলাগাড়ি বইরা দিয়া যাব। আমি খালি কাঠের গুড়া লইছি এক বস্তা জাল ধরেতে।
তাহলে এত দেরি হলো যে?
ভাবছি আপনি ঘুমাইতেছেন, খালি বাড়ির কি করব, তাই পুরানা লোকের সাথে একটু গপসপ করলাম বইয়া। সবাই তো খুব আশ্চর্য হইল, আমি এই বাড়িতে কাম লইছি শুননা।
কেন?
এই বাড়িতে আবিজাবি দেখা যায়, তাই সব সময় না, এই অমাবস্যা আর পূর্ণিমার রাইতে এই সকল শকশো আর পেট মীরা বেশি করে বাইর হয়।
বাজে বুকো না তো, কাজ করো।
আচ্ছা, আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়িতে 5-6 বছরের কোনো মেয়ে আছে জানো?
হ্যাঁ আছে তো, আমি রোজই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় ওই মাঠে ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি করতে দেখি।
যাক বাঁচা গেল, আমিও তাই ভাবছিলাম মনে মনে।
আচ্ছা কেন বলো তো?
আর বলো না, আজ ভর সন্ধ্যায় একটা বাচ্চা মেয়েকে দোলনায় দোল খেতে দেখলাম, আমি কয়েকবার ডাকলামও কিন্তু সাড়া দিল না, তুমি ফোন দিলে হঠাৎ দেখি উধাও।
দৌড়ে পালিয়েছে বোধহয়, তা কাছে গেলেই পারতে।
ভাবলাম আনন্দ নিয়ে দোল খাচ্ছে তাই আর কাছে যাইনি। ও, আরেকটা জরুরি বিষয় বলার আছে।
বলে ফেলো।
আজ হঠাৎ ঘুম ভেঙে দোতলায় কেমন যেন একটা বিদঘুটে শব্দ শুনতে পেয়েছি, আর জিনিসপত্র টানাটানি শব্দও হচ্ছিল। প্রথমে ভেবেছি তুমি, কিন্তু
আরে দোতলা হচ্ছে একটা পুরনো স্টোর রুম, দুনিয়ার আজে বাজে জিনিসপত্রে ভর্তি, এতদিন ধরে বন্ধ, নিশ্চয় ধারি ধারি সব ইঁদুর হয়েছে, ওদের ছোটাছুটি শুনেছ। আচ্ছা মানে কি, আমার সাহসী কনক চাপা ভয় পেয়েছে নাকি?
আরে ধুর, ভয় না, একা একা ছিলাম তাই টেনশন হচ্ছিল। আর বুঝো না, এত পুরনো বাড়ি আমার না উপর থেকে ভেঙে আমার মাথায় পড়ে।
অতটা পলকা নয় এই ভূতের বাড়ি, বুঝেছ? কাঠের সিলিং বলে শব্দটা একটু বেশি কানে লাগে, এতটুকুই।
তা ঠিক, বাড়িটা মজবুতই। আচ্ছা, দোতলার দরজাটায় পুরনো খবরের কাগজ আর স্কচ টেপ দিয়ে আটকানো কেন বলো তো?
নিশ্চয়ই দরজাটা অত ফিট না, বা এখানে ওখানে ফুটো আছে তাই। আর তুমি ওই দরজার পেছনে পড়েছো কেন? আমি দেখি এর মধ্যে মজিদকে দিয়ে দরজাটা খুলে ঠিক করিয়ে নেব, আর ভেতরটাও পরিষ্কার করাবো।
আচ্ছা রেজা, এ বাড়িতে তুমি কোনো কালো বিড়াল দেখেছো?
কই না তো, আবার কালো বিড়াল এলো কোথেকে? এত প্রশ্ন করছো, কারণটা কি বলো তো?
সিঁড়ির মাথায় আমি একটা কালো কুচকুচে বিড়াল দেখেছি। জানো তো, কালো বিড়ালে আমার কেমন একটা অস্বস্তি হয়।
আরে বাবা, অস্বস্তির কিছু নেই। কালো বিড়াল মানে এটা ওর গায়ের রং। ও বেচারার গায়ের রং কালো বলে তো ওর কোনো দোষ নেই, তাই না?
না তা না, কিন্তু বিড়ালটাকে আর দেখছি না তো।
যা দেখলে অস্বস্তি হয় তা চোখের সামনে না আসাইতেও ভালো, কি বল?
গতকালে যা কিছু দেখা অদেখা অস্বস্তির ঘটনা ছিল সবই বিথের কাছে যুক্তির আয়নায় স্বচ্ছ। যদিও খনার বোনের কথা শুনে ভেতরে ভেতরে কিছু প্রশ্ন উকি দিয়েছে, কিন্তু নিজের মনের সব প্রশ্ন উত্তর পেয়ে ওসব মিলিয়ে গেল। কালো বেড়াল অথবা দোলনায় বাচ্চা মেয়ে অথবা দোতলার গোঙানের রহস্যময় শব্দ, সবকিছুর ব্যাখ্যা বিথির কাছে আছে। কিন্তু তারপরও জাগতিক ব্যাখ্যাকে অনেক দূরে ঠেলে দিয়ে অজাগতিক কিছু রহস্যময় খেলা শুরু হলো বিথির সাথে একে একে। যে রহস্যময় খেলার অমীমাংসিত অধ্যায়ের সঙ্গে বিথির তৈরি করা সমস্ত যুক্তি তর্ক হার মানল। তার মানে অশরীরী অতৃপ্ত রহস্যময় ঘোর অন্ধকারের একটা আলাদা নিজস্ব জগৎ আছে বইকি, যে জগতের ভাষা বিথি জানে না বা জানতে চায়নি কোনোদিন। তবে অপ্রাকৃতিক বা আপাত অবিকাশিত রহস্য সত্য সামনে এসে দাঁড়ালো কালো ছায়ামূর্তি হয়ে।
দরজা খুলো।
এইমাত্র আমি একজনকে দেখেছি, আমার পিছনে দাঁড়িয়ে আমার চুলে হাত দিচ্ছিল। দেখো এই দেখো, নিচে কতগুলো কতগুলো চুল পড়ে আছে।
ওই কেউ এখানে নেই। তুমি ভুল ভাবছো। শান্ত হও, শান্ত হও, চলো ঘরে চলো, তোমার বিশ্রাম দরকার। চলো তো, চলো।
রেজা দেখো, এই যে এই যে চোবাচ্চার পানি কেমন পাক খাচ্ছে, দেখেছো?
বিথি, তুমি এত যুক্তিবাদী মেয়ে হয়ে এসব আবল তাবল বকছো কেন?
আমি আমি সত্যি একটা হাতের আঙ্গুলের স্পর্শ পেয়েছি আমার চুলে, বিশ্বাস করো। আর এত চুল কোথা থেকে আসবে তুমি বলো?
ওসব নিয়ে পরে ভাববো, চলো। কেউ হয়তো ওখানে চুল ফেলে রেখেছে।
না, আগে ছিল না, আর ফেললেও এত চুল।
প্লিজ বিথি, তর্ক করো না, চলো তো।
যে বিথি কখনো ভূতে বিশ্বাস করেনি সে বিথি এখন যখন তখন ভয় পাচ্ছে। আজ গোসল করার সময় যে ঘটনা ঘটল তার কোনো কুল কিনারা পায়নি বিথি বা রেজা। রেজার ধারণা এসব খনার বুড়ি ইচ্ছে করে করছে যাতে বিথি ভূত বিশ্বাস করে। কিন্তু এত চুলের ব্যাপারটা কি? নিশ্চয় ঠান্ডা মাথায় ভাবলে এরও ব্যাখ্যা পাওয়া যাবে। রেজা নিজেকে শান্ত করল, তবে বিথি ভেতরে ভেতরে সমস্ত ঘটনাগুলোর কারণ খুঁজতে লাগল। তারপর যা ঘটল তার সঙ্গে খনার বুড়ি বা অন্য কেউ যুক্ত থাকতেই পারে না, কেননা এই ঘটনা ঘটল মাঝরাতে। রেজার বিথি গভীর ঘুমে, হঠাৎ ছিঁড়ি দিয়ে কেউ একজন নিচে নেমে আসছে। ভারী পায়ের আওয়াজে বিথির ঘুম ভেঙে গেল। অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু একটা গরম নিঃশ্বাস যেন ক্রমেই বিথির দিকে এগিয়ে আসছে। সঙ্গে অন্ধকারে জ্বলজ্বল করছে দুইটা ধূসর চোখ। চোখগুলো দেখে মনে হচ্ছিল এই চোখ মানুষের নয়, বরং কোনো বেড়ালের প্রখর দৃষ্টিশক্তি সম্পন্ন কর্নিয়া। বিথি প্রচন্ড জোরে চিৎকার করল। রেজা হুড়মুড় করে বিছানায় উঠে বসল।
বিথি, কি হয়েছে তোমার?
রেজা, আমাকে বাঁচাও, কে একজন আমার চুল টেনে ধরেছে।
কি বলছো এসব পাগলের মতো, কে তোমার চুল টেনে ধরবে?
সত্যি বলছি, আমি লাইটটা জ্বালাও প্লিজ।
মাথা কাজ করছে না, কি হচ্ছে এসব? কিভাবে হলো এসব? Never. এটা হতে পারে না।
আমাকে মেরে ফেলবে না তো?
আমি আমি তো বিশ্বাস করতে পারছি না এখনো। এটা এটা কি হলো? কেন হলো?
রেজা, ওইদিকে দেখো, সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে, দেখেছো?
কোথায়? আমি তো আমি তো কিছু দেখতে পাচ্ছি না।
ভালো করে দেখো, ভালো করে দেখো, কে একজন কেমন আছে দোতলায়। আমি শিওর আমাকে ভয় দেখাচ্ছে।
কেঁদো না বিথি, কেঁদো না। কাল সকালে আমি দোতলায় যাব। কি আছে এখানে আমাকে দেখতেই হবে। তুমি মন খারাপ করো না, প্লিজ প্লিজ শান্ত হও।
আমার চুল কিভাবে এমন হলো?
আচমকা মাঝরাতে কেউ যেন বিথির লম্বা চুল ঘাড় পর্যন্ত কেটে দিল। জীবনে এত অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়নি রেজা কিংবা বিথি কেউ। এবার বিথি মনে প্রাণে বিশ্বাস করছে অশরীরী কেউ বা অতৃপ্ত কোনো আত্মার উৎপাতে বিথিকে প্রতিনিয়ত রহস্যময় পৃথিবীতে নিয়ে যেতে চাইছে। কি চাই ওই অতৃপ্ত অশরীরী ছায়া? কেন এমন হচ্ছে বিথির সঙ্গে? পরদিন বিথির মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে রাখল, যাতে পিয়ন মজিদ বা খনার বুড়ি বিষয়টা বুঝতে না পারে। বিথি নিজেকে শান্ত করল, সে হইচই করবে না, কারণ এর সমাধান বের করতেই হবে। রেজা ভাবছে দ্রুতই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু বিথি এর শেষ দেখবে। বিথির মনটা আজ খুব খারাপ।
মামি, ঘুমটা গামটি দিয়া রাখছেন, আপনারা তো দেখতে বৌগো মতো লাগতেছে।
আমার ঠান্ডা লেগে গলা ব্যথা করছে। এখানকার টানা কলের পানি খুব ঠান্ডা, তাই ওভাবে ওন্না পেঁচিয়েছে।
আপনারা তো প্রত্যেক শুক্রবারই দাওয়াত খাইতে যান, আমার খালি বাড়িতে এক লাগলে রাঁধতে ডর করে।
কেন ভয় করবে কেন? তুমি তো এ বাড়িতে আগেও অনেকদিন কাজ করেছো,
এই জন্যই তো বেশি ডর। আর আমরা মানুষের মধ্যে থাকতে কথাবার্তা কই অভ্যাস, কথা না করলে কাম করতে পারি না।
আচ্ছা, সবাই যে বলে এ বাড়িতে ভূত থাকে, তুমি দেখেছো কখনো?
আমার চোখ কেন পড়ে নাই।
তোর কুড়ার বাড়ির আমার ধর্ম বই আছে, হের কাছে শুনছি এই বাড়িতে যে আত্মা থাকে সেই আত্মা নাকি খুব রাগী, যারে ভর করে তারে জানে না মাইরা সারে না।
কি ভয়ঙ্কর কথা বলছে সব।
আপনার একটা গোপন কথা কই, আপনি তো আর কেউ রে কইবেন না। এ কথা আমি আমার নিজের প্যারের মাইয়ারেও কইছি না, আমার ধর্ম বইনরেও না।
এত উপসর্গ না দিয়ে তোমার গোপন কথাটা বলো শুনি।
এবারের বেড়া হের পরে খুব মারধর করত, কি একটা বই পাইছিল তাতে নাকি খারাপ কথা লেখা ছিল, এর লাগিয়া বৌডারে গলা টিপ্পা ধরছিল, আমি নিজের চোখে দেখছি।
কি বই সেটা জানো কিছু?
আমি তো মায়া অশিক্ষিত, নিজের নামই লিখতে পারি না, বইয়ের নাম কমু কেমনে। তাই বৌডার লাগিয়া পড়ান পুরাইতো গো। একবার তো শয়তান বেড়া বৌডারে মাইরা বউয়ের এত লম্বা চুল সেরাগ মতো কাটটা ছোট করে দিছিল।
কি কি বলছো বলছো কি তুমি এসব?
হ সত্যি, কি কান্দন কান ছিল কাটা চুলগুলা হাতে নিয়া। আহারে,
তুমি নিশ্চিত? তুমি নিজে দেখেছো ওই মহিলার কাটা চুল?
হায় হায়, মিশা কথা কয়ে আমার লাভ কি?
আর আর কি কি জানো ওই মহিলা সম্পর্কে আমাকে বলো তো জলদি।
আমার তো মনে হয় ওই লোকই বোর্ডারে মাইরা ফেলাইছে।
হঠাৎ একদিন সকালে কামে আইসা দেখি বাইজান একলা বাড়িতে, তার আগের দিনও খুব এক্সট হয়েছিল।
লোকটা ভীষণ বদরাগী ছিল তাই না?
হ, আমি নিজে কানে শুনছি আর দেখছিও, বউয়ের গলা টিপ্পা মিলন ভাই বলতাছে তোর আজই শেষ দিন, তোর পিত শেষ করবো, তোরে আমি নিজে হাতে শেষ করবো।
তার মানে খুন? এ বাড়িতে খুন হয়েছিল?
তা তো জানি না গো মামি। পরের দিনই ভাইজান কইল বৌমাইয়া দেশে গেছে, তুমি কদিনের ছুটি নাও।
তারপর কতদিন ছুটি নিয়েছিলে আর ফিরে এসে কি দেখলে?
আমি এক সপ্তাহ লেগে গ্রামে গেছিলাম, আয়সা শুনি এই বাড়ির সবাই উদাও, কই গেছে কেউ ঠিকানা জানে না।
কবেকার ঘটনা এটা?
নয় দশ বছর তো ওই বই, ওই যে যে বছর দেশে আশ্বিন মাসে খুব বড় ডল হলো সেই বছর, সেই ডলেই তো এবারের কত জিনিস ভাসে গেছে।
তুমি আজ তোমার মামা না আসা পর্যন্ত থেকো,
দরকার তো আছে?
না ভয় কিসের?
আমার সন্ধ্যা হয় কেন জানেন? আমার ধর্মবই নাকি এই বাড়ির দুতলার বারিন্দায় সন্ধ্যা সময় এক লোকের মাথা নিচা কইরা বসে থাকতে দেখে।
কি বলছো এসব, অন্য কথা বলো তো। এখন
ভয় পাইয়েন না, আমার কোমরে অষ্ট ধাতু আছে, ভূত পেত সামনে আসবো না। আপনারও একটা আয়না দিবনে, লগে রাখবেন, তাহলে আর ডর নাই।
তোমার মামা আজ এত দেরি করছে কেন কে জানে, ফোন দিলে ফোনটাও ধরে না, বিরক্ত লাগে।
মজিদ মিয়া, তোমাকে যে বলেছিলাম একজন লোক ঠিক করবা, আমি আমার বাড়ির দোতলাটা পরিষ্কার করাবো।
জি স্যার, এটা কোনো সমস্যাই না, যেদিন বলবেন সেদিনই কাজে লেগে যাব। আপনার কবে সুবিধা হয় স্যার?
তোমার ছেলে মেয়েরা তো মনে হয় সব বড় হয়ে গেছে, তাই না? তা কাউকে তো আসতে দেখছি না এদিকে, আসে না এদিকে?
আমার পরিবার থাকে মুক্তাগাছা, আসা যাওয়া একটু কম হয়, তবে মাঝে মধ্যে আসে। এইখানে গ্রামে তাদের ফুপু বাড়ি, খালা বাড়ি।
আচ্ছা মজিদ মিয়া, আমাদের বাড়ি নিয়ে নাকি নানান ভূতের গল্প আছে বলছিলে, তা শোনাও তো দুই একটা।
আমি নিজে তো সচক্ষে দেখি নাই, সবই শোনা কথা। আর আপনাকে আগে যত পরিবার আইছে সবাই এক মাস পনেরো দিন থাকা চলে গেছে, সবেই নাকি ওই আত্মা দেখত।
আচ্ছা তুমি যা শুনেছ তাই বলো, সেটাই শুনি।
আমার একজন পরিচিত কলের মিস্ত্রি আছে, বন্ধু মানুষ। আপনার বাড়িতে তো আবার টানা কল, চৈত্র মাসে পানি আসে না, টাইট হয়ে যায়। এক পরিবার আসার আগে সে গেছিল কল ঠিক করতে, একলা একলা দুপুর বেলা। সে নাকি নিজের চোখে দেখছে গোসলখানার হাউজের পানি থেকে একটা পেতনি উঠাইছে।
বলো কি তারপর?
তারপর আবার কি, এক দৌড়ে জান লইয়া পালাইছে, জীবনে আর কোনো দিন ওইদিক যায় নাই।
আচ্ছা তুমি এসব বিশ্বাস করো?
আরো অনেকেই দেখছে, একটা পাঁচ ছয় বছরের ছোট মেয়ে কবরের উপর ভর দুপুরে চুল ছাইরা বসে থাকে, মাঝে মাঝে ভর সন্ধ্যায় ওই লোহার দোলনায় উল্টা হইয়া ঝুলা থাকে, এই সব আর কি। কি বলছো,
আর কি জানো বলো তো?
আবার কে নাকি সারা রাত হাঁটে, দোতলার বারান্দায় বসে থাকে, পায়খানায় গেলে দরজা আটকায় দেয়, এই সব আগের পরিবার গো কাছে শুনছি। কালা একটা বিলাই যখন তখন সামনে আসে, আবার মিলাইয়া যায়, এই সব নানান কথা।
এ তো ভয়ঙ্কর ব্যাপার।
তাই এখন মনে হয় এইসব কথার বেশি মানুষের বানান্না কথা, কারণ আপনারা তো এতদিন ধরে আইছেন কিছুই তো দেখেন নাই।
এতদিন দেখি নাই বলে যে দেখবো না তা তো না।
আসল কথা হইতাছে বাত্তি, বাড়ি খালি পইরা থাকলেই পড়া বাড়ি আজইরা বাড়ি হইয়া যায়। প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে আগুন জ্বাললে আর বাতি জ্বাললে আর ভূত পেত থাকে না।
কিন্তু তোমার ম্যাডাম তো মনে হয় রান্নার বুয়ার কাছ থেকে এসব শুনলে ভয় পাবে।
ভয়ের কিছু নাই স্যার, একটা লোহার দাউয়ের মাথা একটু গরম কইরা শিথানের নিচে রেখা দিবেন, দেখবেন ভূতের বাপ ওই দিকে আইব না। আর একটা কাম করতে পারেন, জ্বলন্ত আগুনের মধ্যে লোহার দাউয়ে লবণ পুইরা ম্যাডাম রে খাওয়াইয়া দিয়েন, ভয় ডর সব পালাইব।
আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শুক্রবার বা বৃহস্পতিবার তোমার সেই লোক নিয়ে সকাল সকাল বাসায় চলে এসো।
জি আচ্ছা স্যার। স্যার স্যার কি এখন বাড়ির দিকে যাবেন?
হ্যাঁ কেন বলো তো?
না স্যার, আমার বাড়ির দুইটা গাছ পাকা পেঁপে আনছিলাম, আমি বাড়ি পর্যন্ত দিয়ে আসতাম আর কি।
ও চলো তাহলে।
নেজাপিয়ন মজিদ মিয়ার কাছে যা শুনল তার সঙ্গে বিথির বলা প্রায় সব ঘটনাই মিলে যাচ্ছে। এদিকে বিথির চুল কেটে নেওয়ার বিষয়টা রেজা ঠিক হজম করতে পারছে না, যদিও বিথিকে বুঝতে দেয়নি, কিন্তু বাধ্য হয়েই আজ কোর্টে এসেছে রেজা। সারাক্ষণই মন পড়েছিল বিথির মাথার অমন সুন্দর ঘন কালো লম্বা চুলে,
ইস, রেজারই কান্না পাচ্ছিল, আর বিথি তো কাঁদবেই। বিথে মাথা ভর্তি লম্বা চুল রেজার খুব পছন্দের, কিন্তু কি হয়ে গেল এটা? রেজা ইচ্ছে করে মজিদের কাছ থেকে এই হাজম বাড়ির ভূতের গল্পগুলো শুনে নিল। আবার খনার বুড়ির কাছ থেকে বিথি যা জানলো, তারপর থেকে তো বিথি একদণ্ড স্বস্তি পাচ্ছে না। সারাক্ষণ উসখুস করছিল রেজার জন্য, তার মানে কোনো অতৃপ্ত আত্মা বিথির চুল কেটে নিয়েছে। এও কি সম্ভব? সম্ভব তো, বিথি নিজেই তো এর সাক্ষী। কি এমন ছিল ওই মহিলার বই যার জন্য তার স্বামী তার চুল কেটে দিয়েছিল? ওই রহস্য ভেদ করতেই হবে বিথিকে। আচ্ছা, সত্যি কি ওই মহিলাকে খুন করেছিল তার বজ্জাকি ভয়ঙ্কর স্বামী? আকাশ পাতাল ভাবছে বিথি মনে মনে। খনার বুড়ির কোনো কথাই যেন বিথির কানে পৌঁছচ্ছে না। ওর ভেতরে কেবল একটাই তৃষ্ণা, কাঠের দোতলা হাজং বাড়ির অতৃপ্ত অশরীরী আত্মার রহস্য ভেদ। রেজা আসার পর যা যা শুনেছে সমস্তটা বিথিকে খুলে বলল। আবার সে রাতেই ঘটল আবার আরো এক ভয়ঙ্কর রহস্যময় ঘটনা।
ABC Radio 89.2 FM Kuasha Kuasha
ভীষণ ভয়ঙ্কর এক ভূতের বাড়ির গল্প শুনছি আমরা আজকে কুয়াশায়। আর আমরা এই একটু আগের পর্বে যেটা জানলাম, দ্বিতীয় পর্বে, সেটা হচ্ছে এক অতৃপ্ত আত্মা নাকি ভূত বিথির লম্বা লম্বা সুন্দর চুলগুলো কেটে নিয়ে গেছে। ভয়ঙ্কর সে কথা ভাবলে গা কাটা দিয়ে উঠছে। আমরা এরপরে আর কথা, আমি আর কথা বলছি না, আমি সরাসরি চলে যাচ্ছি তৃতীয় পর্বে। আমরা দেখি আসলেই কি ঘটনা ঘটছে, সত্যি কি সেই দোতলা হাজং বাড়িটি ভূতরে বাড়ি নাকি অন্য কিছু, আমরা জানবো কুয়াশার তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব থেকে। শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশায়, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম। আবারও ফিরে আসছি গল্প শেষ হবার পর, সঙ্গেই থাকবেন।
বিথি, তোমার শরীর ঠিক আছে তো এখন? সরি, আসলে আজ এত জরুরি কেস ছিল যে কোনোভাবে অ্যাভয়েড করা গেল না।
না না, ঠিক আছে, শরীর ভালোই, তবে মনটা খুব খারাপ জানো। বারবার আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াতে ইচ্ছা করছিল, কোনোভাবে নিজেকে ম্যানেজ করেছি।
মন খারাপ করো না প্লিজ, এখানে তো কোনো পার্লার নেই, আমি তোমাকে কালই নেত্রকোনার কোনো পার্লারে নিয়ে যাব।
তুমি এত মন খারাপ করছো কেন? দেখতে দেখতে চুলটা লম্বা হয়ে যাবে, চলো শুয়ে পড়ি। আর আজ বাতিটা নেভানো দরকার নেই, কেমন যেন ভয় ভয় লাগছে।
ভয়ের কিছু নেই, ঠিক আছে দাঁড়াও বারান্দার লাইটটা জ্বালিয়ে রাখছি।
ড্রয়িং রুমের লাইটটা অফ করে দাও, আর দরজাটা টেনে ছিটকিনি দিয়ে দাও।
থাক না, ড্রয়িং রুমের লাইটটাও অন রাখি।
এত আলো লাগবে না রেজা, তাছাড়া ওই ঘরের আলো তো এই ঘর পর্যন্ত পৌঁছাবেও না, অযথা জ্বলবে বাতিটা।
উফ, ইলেকট্রিসিটি চলে গেল।
রাতের গভীরতা ঘন হয়ে চারদিকে জেগে বসেছে। গভীর রাতের নিস্তব্ধতার সঙ্গে সঙ্গে কাঠের ঘরের দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটাটাও টিকটিক করে তার কক্ষপথে ক্লান্তিহীনভাবে ঘুরে যাচ্ছে। শুনশান রাতের নীরবতা চিরে সে টিকটিক শব্দ যেন ঢোলের মতো হৃৎপিণ্ডে আওয়াজ তুলছে। দিনের ব্যস্ততা সেকেন্ডের কাঁটার যে আওয়াজ কাউকে স্পর্শ করে না, রাতের স্তব্ধতায় সে শব্দ যেন ভৌতিক কোনো গল্পের চরিত্র হয়ে জীবন্ত লাগছে। হঠাৎ টিকটিক শব্দের সঙ্গে সঙ্গে আরো একটা শব্দ পা বাড়ালো। জমাট বাঁধা ভয়ের কুণ্ডুলি যেন ক্রমে এগিয়ে আসছে রেজার বিথির কাছে। ঘুমের ভেতরে রেজার টের পাচ্ছে কেউ যেন একগোছে চুল দিয়ে ওর চোখ মুখ গলা জড়িয়ে নিচ্ছে, প্রচন্ড ক্রোধে আর ঘৃণার সর্বোচ্চ শক্তি দিয়ে। এ কি কি দেখছে এটা রেজা? বিথি নাকি অন্য কেউ?
বিথি বিথি
কি করছো? উফ, কি করছো তুমি? ছাড়ো, তোমার হাতে চুলানো করতে কি করছো? কি উফ, কি ব্যাপার, পাগল হয়ে গেলে নাকি? বিধি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি মারা যাচ্ছি। ছাড়ো,
ছাড়ো, বাঁচাও আমাকে, আমাকে মেরে ফেলবে, বাঁচাও।
বিধি, বিধি, কোথায় তুমি? বিধি, এতক্ষণ এতক্ষণ কাকে দেখলাম? ও বিধি, ও ও বিধি নয়,
আমি কথা বলতে পারছি না, আমাকে চুল ধরে টেনে কেউ সিঁড়ি উপরে নিয়ে যাচ্ছে। বাঁচাও রেজা।
তাহলে তাহলে
আমাকে মেরে ফেলবে ও, রেজা আমাকে বাঁচাও।
এত চুল, ও তুমি সিঁড়ি একটা একটা কাঠ শক্ত করে ধরো বিধি, আমি আমি আসছি, ভয় পেও না।
রেজা খাটের পাশে রাখা ল্যাম্পশেডটাকে কোনো মতে তুলে তার উপরে জাপটে থাকা একটা শক্তিকে জোরে আঘাত করলো। ল্যাম্পশেডের বাল্ব ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়েছে চারিদিকে। এক ছটকায় রেজা যেন পৃথিবীর সমস্ত শক্তি তার মনোবল বেড়ে গেল। গলা চোখ মুখ থেকে চুল সরিয়ে প্রাণপণে ঢেলে দিল অশরীরে সে ছায়ামূর্তিকে যে লেপটে ছিল তার গায়ে। যে করেই হোক বিধিকে বাঁচাতে হবে, এটা হতে পারে না, কোনো আত্মা মানুষের চেয়ে শক্তিশালী হবে না। কিভাবে পেল এত শক্তি রেজা তা সে নিজেও জানে না, শুধু জানেও বেঁচে আছে এখনো, আর বেঁচে থাকতে হবে। হঠাৎ বন্ধ কাঠের পুরনো দরজার উপাশ থেকে বিধির তীব্র চিৎকার যেন সমস্ত বাধা ভেদ করে প্রতিধ্বনি হয়ে এপাশে বেরিয়ে আসছে। তবে কি সব শেষ? কি হচ্ছে দোতলার বন্ধ দরজার উপাশে? ক্লান্ত পায়ে এক একটা ধাপ পেছনে রেখে এগিয়ে যাচ্ছে রেজা। দুচোখে ভয়ঙ্কর শূন্যতা, যে শূন্যতা বারবার মনে কাটার মতো বিধিয়ে দিচ্ছে যে বিধি আর নেই, বিধি আর নেই। দরজার কাছে এসে প্রাণপণ চেষ্টা করছে রেজা দরজাটা খোলার জন্য। তারপর যা ঘটল তাকেই লোকে বলে মিরাকল। অনেক কষ্টে দরজাটা খোলা গেল, তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে রেজা যা দেখল,
কিসের শব্দ এটা? কি কার লাশ এটা? এটা এটা কি ভীতির লাশ? না না, আমার ভুলের শাস্তি বিধি পেতে পারে না। ওইখানে ওইখানে বসা মেয়েটি কে? তবে কি ওই মেয়েটিকে বিধি দেখেছিল? কে তুমি? কি চাও? কেন এমন করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। তুমি যেই হও, মানুষ অথবা আত্মা, আমাদের ছেড়ে দাও। আমরা আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের বাড়িতে তোমরা শান্তিতে থাকো, আমাদের মেরো না। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? এই বিধি, বিধি চোখ খোলো, এই দেখো, এই দেখো আমি চলে এসেছি, কিচ্ছু হবে না তোমার, চোখ খোলো বিধি।
আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও।
বিধি চোখ খোলো, চোখ খোলো, একবার তাকাও, তোমাকে কেউ মারবে না। কেন আমি তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম? কেন অন্য সবার মতো আমরা বাড়ি ছেড়ে চলে যাইনি?
তীব্র ভয় মানুষের মস্তিষ্কে এক ধরনের হরমোন নিঃসৃত করে, যার ফলে মানুষের রিয়াকশনটা হঠাৎই পাল্টে যায়। তখন মানুষ দৃশ্যমান বস্তু বা অদৃশ্য ছায়া অথবা যুক্তিতর্কের ঊর্ধ্বে চলে যায়। তেমনি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই মুহূর্তে রেজা, একটা ঘোরের মধ্যে আটকা পড়েছে। কারণ দোতলায় ঢুকে রেজা যা দেখল তার জন্য রেজার চোখ প্রস্তুত ছিল না, অথচ এই দৃশ্য প্রচন্ড ভয়ে তার মস্তিষ্ক মেনে নিয়েছে। একটা 5-6 বছরের ছোট্ট মেয়ে উল্টো করে ঝোলানো একটা লাশ নিয়ে ধাক্কাচ্ছে, আর লাশটা দুলছে। একবার মেয়েটির হাতের কাছে ঝুলন্ত লাশ এসে থামছে, আর একবার কাঠের দেয়ালে বাড়ি খেয়ে আবার ফিরে আসছে। উফ, কি ভয়ানক দৃশ্য! আর কতটা অবাস্তব, অবর্ণনীয়তার হিসেব করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে রেজা। যা কিছু চোখের সামনে সামনে দৃশ্যমান সবই সত্যি। একসময় চোখ পড়লো আরো একটা পূর্ণবয়স্ক ছায়ামূর্তির দিকে, যে ছায়ামূর্তির লম্বা চুল রেজাকে মৃত্যুর খুব কাছ থেকে ভয়কে স্পর্শ করিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে। ছোট মেয়েটির পায়ের কাছে একটা মৃত কালো রঙের বেড়াল ছানা পড়ে আছে। উফ, কি বিদঘুটে মৃত্যু! মৃত্যুর পরও বেড়ালের চোখ থেকে ঠিকরে ধূসর আলো জ্যোতির মতো বেরুচ্ছে। ঝুলন্ত লাশ আর ছায়ামূর্তির চোখ থেকে যে ভৌতিক দৃষ্টি দেখতে পেল রেজা, সে দৃষ্টিতে কেবল তীব্র ক্রোধ আর ভয়ঙ্কর রাগের চিহ্ন। আর কি কি ঘটেছিল সে রাতে তার সবটা রেজা আর বৃথি মেনে নিতে পারেনি। কিভাবে সে রাতের ভয়ঙ্কর খেলা শেষে রেজা আর বৃথি প্রাণে বাঁচল, তা ওদের কাছে কখনো অযৌক্তিক রহস্য বা যৌক্তিকতার ঊর্ধ্বে কোনো মিরাকল। তবে এই খেলা শেষ অবধি যুদ্ধ করেছে ওরা দুজনেই। ভোরের আলোর সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরল রেজা আর বৃথি। ওরা আবিষ্কার করল দোতলার ঘিঞ্জি স্টোর রুমে দুজন দুদিকে পড়ে আছে, মাথা হাত পা কেটে গেছে, পিঠ ছিলে গেছে বৃথির, চুলের গোড়ায় প্রচন্ড যন্ত্রণা, মাথা যেন ছিঁড়ে যাচ্ছে। রেজার চোখে মুখে গলায় অসংখ্য চিকন চিকন আঁচড়, আঁচড়ের গায়ে রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। দুজনের বেঁচে থাকাটা দুজনের কাছেই যেন অলৌকিক বিস্ময়।
আশ্চর্য, খনার বুড়ি আজ আসবে না, কাল কিন্তু বলেনি জানো, শুধু শুক্রবার আসতে চায় না বলে আপত্তি তুলেছিল।
অসুস্থ হতে পারে, তুমি উঠছো কেন? আর একটু রেস্ট নাও, তোমার পিঠের ব্যথাটা এখন কেমন?
আমি ঠিক আছি, তুমি অস্থির হয়ো না। তুমি এক কাজ করো, মজিদকে এক্ষুনি ডেকে পাঠাও, আজই আমার দোতলা পরিষ্কার করা চাই।
মানে এত তাড়াহুড়োর কি আছে? তুমি একটু সুস্থ হও।
আমি শারীরিকভাবে সুস্থ হব না রেজা, যতক্ষণ না মানসিকভাবে আমি সুস্থ হচ্ছি।
আমি ভাবছি আজ রাতটা আমরা এক পরিচিতর বাসায় কাটাবো, তারপর তোমাকে নিয়ে সদরে যাব, ওখান থেকেই অফিস করব। সপ্তাহখানেকের মধ্যে কাজ গুছিয়ে ঢাকা ব্যাক, আর দেখি বদলির অর্ডারটা কতদূর কি করা যায়।
না, আমি কোথাও যাব না। আমি বেশ বুঝতে পারছি খনার বুড়ির কথাগুলো মিথ্যা নয়, তার মানে এই বাড়িতে ভয়ঙ্কর কোনো একটা ঘটনা ঘটেছে। ওই লোকটা তার স্ত্রী আর মেয়েকে নির্মমভাবে খুন করেছে, বা এমন কিছু করেছে যার ফলে মৃত্যুর পরও ওদের আত্মা এই বাড়িতে প্রচন্ড ক্রোধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
উফ, পাগল হয়েছ? কে কাকে কি খুন করেছে বা কি অন্যায় করলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কোনো অতৃপ্ত আত্মার ক্রোধে আমরা জীবন দেব কেন?
রেজা, আমরা দুজনেই কিন্তু বেঁচে আছি এখনো।
হ্যাঁ, এই বেঁচে থাকাটা আমি এনজয় করতে চাই। গত রাতের দুঃস্বপ্ন আমি মাথা থেকে বের করে দিতে চাই, আর তুমিও দাও, পাগলামি বন্ধ করো
প্লিজ। তুমি এত সহজে গত রাতের ঘটনাকে দুঃস্বপ্ন বলে এড়িয়ে গেলেও আমি পারবো না।
তুমি অযথা জেদ করছো বিথি, কি করতে চাও তুমি?
আমার ধারণা ওই দোতলায় লুকিয়ে আছে সমস্ত রহস্য।
আর যদি রহস্য ভেদ করতে না পারো?
না পারলে বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তার আগে একটা চেষ্টা আমি করবই।
বিথির একরোখা জেদ আর যুক্তির কাছে রেজা শেষ পর্যন্ত হার মানল। পিয়ন মজিদ আর দুইজন ঠিকা কাজের লোক নিয়ে দোতলা পরিষ্কার করল সে। আর পরিষ্কার করার পর একটা অদ্ভুত জিনিস পেল ওরা দোতলায়। বেশ পেটানো ঢালাই করা লোহার তৈরি একটা ছাপ বাক্স, অর্থাৎ লোহার সিন্দুক। সিন্দুকটা এতই ভারী যে তিনজন মিলেও একচুল সরানো গেল না, তাই ওটাতে কেউ আর হাত দেয়নি। সিন্দুকটাতে তালা দেয়া, চাবি যে নেই সে তো জানা কথা। এক কোনায় পড়েছিল সিন্দুকটা, আর সিন্দুকের উপর এত সব জিনিসপত্র রাখা ছিল যে বোঝাই যাচ্ছিল না এসবই নিচে লোহার বাক্সটা আছে। গত রাতের ভয়ানক অভিজ্ঞতা রেজা আর বৃথি নিজেদের মধ্যেই গোপন রেখেছিল। যদিও চেহারা একটা ছাপ ছিল, কিন্তু তা নিয়ে ওরা কেউ প্রশ্ন করার সাহস করেনি। মোটামুটি পরিষ্কার করার পর বৃথি আর রেজা আবারও উঠে এলো কাঠের পাটাতন দেয়া রহস্যময় সেই হাজম বাড়ির দোতলায়, যে দোতলার ভারী আধ ভাঙা কাঠের দরজাটাকে কেউ এতদিন পুরনো খবরের কাগজ আর স্কচ টেপ দিয়ে জোর করে আটকে রেখে ভেবেছিল এ দরজা বুঝি আর খোলা যাবে না। তন্ন তন্ন করে খুঁজেও দোতলায় তেমন কিছুই পেল না ওরা। তবে কি সত্যি কোনো রহস্য নেই এই ভূতরে বাড়িতে, নাকি রহস্য গল্পের কোনো সন্ধান ওদের দেয়া হবে না? কোনটা
দেখলে তো কিছুই নেই এখানে বিথি। চলো, খনার বুড়ি কি নাকি মন গড়া কথা বলেছে তাই নিয়ে পড়ে আছো?
না, ও বলেছিল ওদের মধ্যে অশান্তি চলত সারাক্ষণই, আর হঠাৎ করে সপরিবারে ওরা উধাও কেন হবে? গত রাতে আমাকে দোতলা পর্যন্ত টেনে ওই বাচ্চা মেয়েটাই নিয়ে এসেছিল। মেয়েটাকে আমি দোলনায়ও দেখেছি, আমি শিওর।
তাই বলে কোনো চিহ্ন না থাকলে আমরা কি করতে পারি বলো? এখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।
তুমি বিশ্বাস করো, এ পর্যন্ত যা যা ঘটেছে তার সম্পূর্ণ ব্যাখ্যা আমার চাই। আমি বাচ্চা মেয়েটার বিড়ালটাকেও এই বাড়িতে দেখেছি।
ওই সব ভয়ানক দৃশ্য চোখ থেকে সরিয়ে ফেলো বিথি, তুমি এত অস্থির হলে অসুস্থ হয়ে যাবে।
আমি চোখ থেকে ওই সব ভয়ানক দৃশ্য সরালেও মাথা থেকে সরাতে পারছি না, আর পারবো না, এটা তুমি জানো।
ওইদিকে যাচ্ছ কেন? ওইদিকে বারান্দার কাঠগুলো একটু নড়বড়ে, পড়ে যাবে, সাবধানে।
রেজা, এই বক্সটা কি খোলা যাবে?
এর চাবি তো নেই, তাছাড়া অনেক পুরনো সিন্ধুক, ভেতরে হয়তো লেপ কাঁথা বালিশ পচে গোবর হয়ে আছে। আর শুনলে না, মজিদ বলল এই দোতলায় সবাই ধান চাল পেঁয়াজ রসুন স্টোর করে রাখতো, হয়তো ওসবেরই।
তাহলে দরজাটা এত মজবুত করে বাড়ি থেকে বন্ধ করে দিল কেন বলতো? ভয়ে সবাই এমনটা করেছিল।
তাই হবে হয়তো। সারা দোতলা দেখে নিয়েছো, দেখা হয়েছে, এবার শান্তি, চলো।
না, তুমি এতলা ভাঙো, ভেতরে কি আছে আমি দেখব।
কিচ্ছু পাবে না, দাঁড়াও, তোমার সন্দেহ শেষ করছি। ওই যে ওই কোনায় লোহার শাবল মতো যে জিনিসটা, ওটা নিয়ে এসো, দাও। বাবা, কি শক্ত এখনো।
উল্টো দিকে ওই সরু অংশটা দিয়ে চাক দাও তো। কেমন ব্যবসা বাজে গন্ধ। একি এ তো দেখছি মানুষের খুলি, কঙ্কাল। রেজা দেখেছ?
কি দেখছি আমি? অদ্ভুত, দেখো মেয়েটির মাথার সমস্ত চুল ধরে এখানেই রয়েছে। আর আর দেখো এখানে এক গাদা কাটা চুলও পড়ে রয়েছে। শরীরটা পচে গলে শেষ, কিন্তু কিন্তু চুলগুলো পচেনি।
কে কে মেরেছে তিনজনকে? এটা কিসের প্যাকেট?
ও মাই গড, এটা একটা বিড়াল বিথি। মোটা পলিথিন দিয়ে মুড়ে কলা টিপে মারা হয়েছে একে। এতটা নৃশংস হয় মানুষ?
মানে ভেতরে বাতাস ঢুকতে পারেনি বলে আকৃতিটা একই আছে, কিন্তু দেখো ভেতরে পচে ওটা নরম হয়ে আছে।
এই পলিথিনের মুখ খোলা যাবে না, এভাবেই মাটি চাপা দিতে হবে।
শুধু বেরোলটা নয়, এই কঙ্কালগুলোকেও আমরা কবর দেব, তাহলে এই বাড়িতে ভূতের উৎপাত শেষ হয়ে যাবে। দেখো, হ্যাঁ যা, ওই কোনার কাপড়টা একটু সরাও তো। কি কি ওটা?
আরে এটা তো ডায়েরি, ভেতরে অসংখ্য কাটাকাটি, দেখো কলম দিয়ে কেউ রাগে তাক কেটে রেখেছে।
দেখি, তাই তো। আবার দেখো এই পাতাগুলো ছেঁড়া, কার এটা? এটাই সেই বই নয় তো, মানে ডায়েরি?
কত বছর আগে এদের মৃতদেহ এখানে রাখা হয়েছিল তা সঠিক দিনক্ষণ মাসের হিসেব বিথি আর রেজা জানে না। তবে সময় বেশ অনেকই গড়িয়েছে, কারণ মৃত মানুষগুলোর মাংস পচে এখন কেবল হাড়গুলো কঙ্কালের অবয়বে বুঝিয়ে দিচ্ছে এরা একসময় মানুষ ছিল। তার মানে কেউ এদের মেরে এখানে লুকিয়ে রেখেছিল, আর লোকের মুখে রটে গেল ওরা সপরিবারে পালিয়েছে। এত নৃশংস খুন কে করল ওদেরকে? তবে এই সব প্রশ্নের জবাব দিয়ে দিল ওই কফি কালারের লেদারের বাঁধাই করা একটা বিবর্ণ ডায়েরি, যে ডায়েরির প্রায় বেশিরভাগ পাতাই কলমের ঘন আঁচড়ে অক্ষরের মতো স্বচ্ছতা হারিয়েছে। ডায়েরির পাতায় কিছু পারিবারিক ছবিও কেটে আঠা দিয়ে আটকানো, আর তাতে যে মুখগুলো হাসি হাসি চোখে তাকিয়ে আছে তাদেরকে বিথি আর রেজা দুজনেই চেনে, কারণ ভয়ঙ্কর সে রাতে ওরা দুজনেই দেখেছে এই ছবির মানুষগুলোকে, অথবা মৃত মানুষগুলোর প্রেতাত্মাকে। যে কটা পাতা থেকে অক্ষরের শব্দের বিন্যাস উদ্ধার করা গেল তা থেকে ওরা জানল ডায়েরিটা নিশাদ নামের একজন বিবাহিত তরুণীর, যে তরুণী গোটা গোটা হরফে পাতায় পাতায় লিখে রেখেছে তার স্বামীর অত্যাচারের নমুনা। আর তার কারণ হচ্ছে, একই তো নিশাদের স্বামী মিলন প্রচণ্ড বদরাগী, তার উপর ডায়েরির প্রথম কয়েকখানা পাতায় লেখা ছিল নিশাদের কৈশোর বয়সের ঠিক প্রেম নয়, একতরফা প্রেমে পড়ার এক গোপন ভালো লাগার কিছু টুকরো স্বপ্ন, যে স্বপ্ন নিশাদ ইচ্ছে করেই বারবার ছুঁয়ে দেখতে চাইত, অনেক যত্ন করে লুকিয়ে রেখেও স্বামীর চোখ থেকে আড়াল করতে পারেনি সে বিষণ্ন তরুণী তার কৈশোরের রঙিন ভালো লাগার অনুভূতিগুলোকে। নিশাদের বদরাগী স্বামী বিষয়টা মেনে নিতে পারেনি, তার পরের কয়েকটা পাতা সবগুলোতে নিশাদ তার স্বামীর অত্যাচারের ভয়ানক বর্ণনা লিখে রেখেছে, শেষের দিকের পাতাগুলো ছেঁড়া, তার মানে মিলনকে নিয়ে নিশাদের যা যা লেখা ছিল তাও সে পড়েছে, তাই নিজ হাতে হত্যা করে তার স্ত্রী নিশাদকে আর পাঁচ বছরের ফুটফুটে মেয়ে নীলকে, এমনকি বাঁচতেও দেয়নি পর্যন্ত নীলের পোষা বেড়াল মিনিকেও, প্রচণ্ড রাগ অথবা ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়, আর তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আর তাই ঘটেছিল নৃশংস ভয়ঙ্কর হত্যাকাণ্ড। কারণ যার কথা নিশাদ ডায়েরিতে লিখেছে সে বাড়িতে আসা যাওয়া করত মাঝে মাঝে, তখন টের পায়নি বিষয়টা, যখন জানল তখন নীলকে নিয়েও সন্দেহ দানা বাঁধল। শুধু ডায়েরি পড়েই নয়, পরবর্তীতে খনার বুড়ি পুরোটা স্বীকার করে, নিশাদ আর নীলের খুন সে সচক্ষে দেখেছে, কিন্তু মিলন সে কথা জানত না, একমাত্র সেই সাক্ষীর ভয়ঙ্কর ঘটনার। ভয়ে খনার বুড়ি কাউকে কিছু না বলে চলে যায় অনেক দূরে, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে তৃতীয় লাশটা কিভাবে এলো এই লোহা সিন্ধুকে? তবে কি নিজে আত্মহত্যা করেছিল স্ত্রী ও সন্তানকে মেরে মিলন, নাকি অত্যাচারী ক্রুদ্ধ রাগী ওই লোকটাকে শেষ করেছে নিশাদ আর নীলের অতৃপ্ত অশরীরী আত্মার ক্রোধ? এর উত্তর জানা যায়নি, হয়তো এটাই ওই কাঠের দোতলা হাজং বাড়ির ভুতুরে খেলার নাম, অথবা রহস্যের নাম। চলে যাওয়ার আগে তিনটা কঙ্কালকেই বিথি আর রেজা এবারের পারিবারিক কবরস্থানে কবর দেওয়ার ব্যবস্থা করল, সঙ্গে মৃত বিড়ালের পলিথিনটাও মাটির নিচে পুঁতে দিল। আর এ খবর আবারও ছাপা হল মফস্বলের সাপ্তাহিক কাগজ বিন্দুর প্রথম পাতায়।
বিথি চলো, গাড়ি চলে এসেছে।
যাওয়ার আগে একবার ওই বাড়িতে ঘুরে আসলে হতো না?
না, কোনো দরকার নেই, প্রয়োজনীয় সবকিছুই আমি মজিদ মিয়াকে দিয়ে আনিয়ে নিয়েছি, চলো এবার, এখানে আর নয়।
রেজা, আমি এখন বিশ্বাস করি জগতে যুক্তির বাইরেও অন্য একটা অযৌক্তিক জগৎ আছে, জানো? তা না হলে আমরা নিশাদের স্বামীর মৃত্যুর কোনো কারণ বা আলামত জানতে পারলাম না কেন?
প্রকৃতি কিছু রহস্য তার নিজের কাছেই রাখে, তা না হলে পৃথিবীতে রহস্য শব্দটার কোনো জায়গাই থাকত না।
সত্যি, সে রাতের যা কিছু আমার চোখে এখনো দৃশ্যমান তা আমার জীবনের এক ঘোর রহস্য।
রহস্য আসলে দৃশ্যমান নয়, ধোঁয়াটে কুয়াশার মতো অন্ধকার।
রেজা বদলি হয়ে এখান থেকে চলে গেল। চলে যাওয়ার আগের কটা দিন স্থানীয় এক ওসির বাড়িতে ছিল, এরপর প্রায় বছর খানেক বাদে কাঠের দোতলা হাজং বাড়িতে আবারও নতুন এক পরিবার এল। তবে তারাও কিন্তু বেশি দিন থাকতে পারল না, কেননা এই ভূতের বাড়িতে এখন স্কুল ড্রেস পরা দুইটা অল্প বয়সী মেয়ের প্রেতাত্মা ঘুরে বেড়ায়, কখনো ওইসব অশরীরী আত্মারা লোহার দোলনায় উল্টো হয়ে ঝুলে থাকে, কখনো বা কবরের উপর খোলা চুলে বসে থাকে, আবার কখনো বা গোসলখানা চৌবাচ্চায় শরীর ডুবিয়ে চেয়ে থাকে প্রচণ্ড রাগ আর ক্রোধ ভরা চোখে। আবার দোতলা সিঁড়ি বেয়ে ক্লান্ত পায়ে নেমে আসে গভীর রাতে নীরবতা ছেলে। কেউই আর ওই দোতলা বাড়ির দিকে যেতে সাহস করে না এখন। সময়ের স্রোতে ঝোপঝাড় আর অযত্ন আগাছার দখলে সাজানো বাড়িটা তার কাঠের পলিশের শ্রীহারিয়ে একা শ্রীহীন দাঁড়িয়ে আছে তল্লাটে বছরের পর বছর। আর এবারে নাম হয়েছে ভুতুরে বাড়ি। হয়তো আবার কেউ ওই ভুতুরে বাড়ির রহস্য ভেদ করবে, কিন্তু ততদিনে নতুন কোন অশরীরী অতৃপ্ত আত্মারা বাসা বাঁধবে ভুতুরে বাড়ির রহস্য সীমানায়। শুনছিলেন আজকের কুয়াশার গল্প। আজকের গল্পের নাম ভুতুরে বাড়ি। লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা। নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফ তাবিছারি এবং সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি আজকে কুয়াশার এই গল্পে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। রেজার চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, বিথির চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, খনার বুড়ির চরিত্রে ছিলেন মেঘনা, মজিদ মিয়ার চরিত্রে লোবান। জানিয়ে দিলাম আজকের কুয়াশার কলা কৌশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হচ্ছি আবারও কুয়াশার নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত এবিসি এর সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন। শুভরাত্রি। কুয়াশা।